This track was downloaded from FusionBD.com.
Haunted by Airtel. শুনছেন সবসময় বেলা ফুটকি ফুরিতে সময় রাত 11:59 আমি রাস্তা রাশির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই চমৎকার ওয়েদারে আশা করছি যে ভূত এফএম অনেক বেশি জমবে। আজকে তেমন বেশি গরম ছিল না, সকালটা শুরুই হয়েছিল মেঘলা মেঘলা একটা সকাল দিয়ে এবং শরৎ এবার খুব ডিফারেন্ট একটা আচরণ করছে। আমার মনে হয় যে আজকে রাতটা আপনাদের আরও বেশি ডিফারেন্ট লাগবে যখন আপনারা ঘটনাগুলো শুনবেন। আশা করছি গত সপ্তাহে আপনাদের অনেক প্রশংসা পেয়েছি, তার আগের সপ্তাহে অনেক প্রশংসা পেয়েছি। সবসময় এরকম পরপর দুই সপ্তাহে এত বেশি প্রশংসা পাওয়াটা আসলেই হয়ে ওঠে না হয়তো, এবং বেশ সৌভাগ্যবান মনে করছি নিজেকে। আশা করছি যে আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি শুরুতে জানি দিয়ে কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে যদি আপনারা কোনোভাবে যোগাযোগ করতে চান, কোনো কিছু শেয়ার করতে চান বা কিছু শেয়ার করে কিছু জানাতে চান আমাদেরকে, তাহলে সেটা করতে হবে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর যদি চান যে আপনারা আমাকে ইমেল করবেন, তাহলে ইমেল অ্যাড্রেসটি আমি আরও একবার জানিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। আপনার ঘটনা বা আপনি আশেপাশে যেখান থেকে শুনেছেন সেই ঘটনাগুলো আমি শুনতে মানে পাঠাতে বলছি। অবশ্যই কোনো পাবলিশড যে ঘটনা সেই ঘটনা নয়, এবং অবশ্যই সেই ঘটনাটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন, তিনি কী করেন, এই সমস্ত সব কিছু আমাদের জানাতে সুবিধা হবে, আমরা সেগুলো লিসনারদের জানিয়ে দেবো। আর আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমি আপনার ঘটনাটা পড়ে শোনাবো, সেটা অবশ্যই আপনি উল্লেখ করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন যে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো একটাই, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ঘটনাগুলো যদি রেকর্ড করে পাঠান। এখন রেকর্ড করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে, আপনার হাতের যে মোবাইল হ্যান্ডসেটটি রয়েছে সেই মোবাইল ডিভাইস দিয়ে আপনি চাইলে আপনার ঘটনাটা রেকর্ড করে ফেলতে পারেন এবং সেটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। অনেকেই আমি অনেক ভালো ঘটনা অনেক সময় আমরা নিতে পারি না, সেই ঘটনার সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনারা মিউজিক ইউজ করেন, না এটা করার কোনো দরকার নাই, আমরা মিউজিকটা আমরা সব ঠিক করে দেবো, আপনি জাস্ট ঘটনাটা পাঠিয়ে চলবেন। জানিয়ে দিচ্ছি যে আজকের এই চমৎকার এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার মোবাইলের আপনি আপনার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই ঘটনা শুনতে পারবেন। এবং সেই জন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশান আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলে সেখান থেকে শুনে ফেলতে পারবেন। অ্যান্ড যদি আপনি চান যে ভূত এফএম টিমটা শুনি, আপনি যদি চান যে এই টিমটা আপনার টিউন করে ফেলবেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই টিউনটির কোড নাম্বার মনে রাখতে হবে, একটা কোড নাম্বার H92125 এবং আপনি অ্যাক্টিভেট করে ফেলতে পারেন এটি জাস্ট একটা SMS এর মাধ্যমে। আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে লিখুন 92125 এবং তারপরে সেটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার। প্রতিদিনের মতো আজকেও শুরু করবো একটা ঘটনা দিয়ে, যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি আজকে আমাদের সাথে নেই, এই স্টুডিওতে উপস্থিত হতে পারেননি কারণ তিনি দেশে থাকেন না, দেশের বাইরে থাকেন এবং সেইখান থেকেই তিনি আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন এবং আমরা সেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি তার মতো করে। পৃথিবীতে অদ্ভুত সব ঘটনা ঘটে এবং অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে কোনো কোনো সময় যেতে হয়। আমার কাছে একটা জিনিসই মনে হয় যে পরিস্থিতি কি অনেকটা আমরাই তৈরি করি না, মানে আমি কি আমার সেই যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি সেটার জন্য দায়ী না, বা আমি কতটুকু দায়ী, নাকি একদমই পুরোপুরি এটা জাস্ট একটা সমস্যা যেটাকে আমার ফেস করতে হবে, আমি জাস্ট মানে আমার ওপরে কিছু ছিল না, আমি আমি চিন্তা করারও অবকাশ পাইনি, আমাকে জাস্ট এই পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। আমি এই ঘটনাটা কতটুকু ভয় লাগবে আমি জানি না, তবে খুব অবাক হচ্ছি যে এরকম ঘটনাও মানুষের সাথে ঘটে। চলুন শুনি ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি কাজী ইনামুল হক সাহস, আমার বাড়ি চিটাগাং ডিস্ট্রিক্টে, কিন্তু আমি এখন UAE-তে থাকি। আমি ভূত এফএমের একজন অসম্ভব পাগল শ্রোতা। পুরোটা উইক আমি ওয়েট করে থাকি এবং ওয়েট করার পর ভূত এফএম শুনি। আর রাসেল ভাই, আপনাকে আপনার কাছ থেকে যখন কোনো ঘটনা না পাঠালে ভূত এফএম বন্ধ হয়ে যাবে শুনি, তখন খুব খারাপ লাগে এবং নিজেকে খুব অপরাধী মনে হয় যে ঘটনা থাকা সত্ত্বেও না পাঠানোর কারণে। তাই ডিসাইড করলাম যে ভূত এফএমে শেয়ার করব ঘটনাগুলো, এবং যে দুটো যুগ আচ্ছা যত বেশি আচ্ছা কি আমি ঠিক বুঝলাম না, এই লাইনটা অনেক সংক্ষেপে লিখেছেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা ভৌতিক জিনের কোনো ঘটনা নয়, এটি আমার অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, আমি ঘটনাটি বলছি। সকল দুষ্টমির ভেতরেও আমরা চার বন্ধু একটা ভালো আমাদের অভ্যেস ছিল, সেটা হলো বাড়িতে যদি কোনো মানুষ মারা যেত তাহলে তাদের কবর খোঁজার জন্য অংশগ্রহণ করা। যেখানেই থাকতাম বাড়িতে যদি কোনো মানুষ মারা গেছে শুনতাম, ছুটে চলে যেতাম কবর খোঁজার জন্য। 2010 7 ফেব্রুয়ারি আমার এক আঙ্কেল মারা যায়। বরাবরের মতো অন্যদের সাথে আমরাও অংশগ্রহণ করলাম কবর খোঁড়ার কাজে। এক পর্যায়ে কবর খোঁড়া শেষ, এমন অবস্থায় জোহরের আজান দিল। এক একে সবাই চলে গেল কবরস্থান থেকে, বাকি আছে শুধুমাত্র আমরা চার বন্ধু। আমরাও চলে যাওয়ার সময় আমার এক বন্ধু বলল, এ দাঁড়া, খেজুর গাছের ডাল দুটা কাটা হয়নি। তারপর সে খেজুর গাছের ডাল আনার জন্য গেল আর আমরা তিনজন তার জন্য অপেক্ষা করছিলাম কবরের পাশে। হঠাৎ আমার চোখ পড়ল কবরের ভেতরে। আমি দেখলাম দুটো বড় মাটির ঢিলা পড়ে আছে কবরের ভেতরে। তখন আমি মাটির ঢিলাগুলো তুলে ফেলার জন্য আবার কবরে নামলাম। আমার দুই বন্ধু উপরে দাঁড়িয়ে ছিল। আমি ঢিলাগুলো হাতে নিয়ে বাইরে ফেলে দিলাম। আসলে আপনি জানেন যে কবরের ভেতরে মুর্দার জন্য মাটি দিয়ে ছোট্ট একটা বালিশের মতো বানানো হয় এবং ওই বালিশে মুর্দার মাথা রেখে সেটাকে কেবলামুখী করে দেওয়া হয়। আমি ওই বালিশের দিকে তাকিয়েছিলাম আর চিন্তা করছিলাম যে বাসায় বালিশের একটু মানে বেশ কম হলে ঘুম আসে না আর এখানে। তারপর আমি ভাবলাম যে আমি একটু শুয়ে দেখি কিরকম লাগে। আমার বন্ধু খেজুরের ডাল নিয়ে আসলে ওইটা কবরের ভেতরে রেখে উঠে যাব। কিন্তু আমি যেই মাত্র কবরে শুলাম তখন আমার যা লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হচ্ছিল আমি পৃথিবী থেকে আলাদা এক জগতে আছি। আমার কাছে পৃথিবীর সব কিছু অর্থহীন মনে হচ্ছিল। আমার পরিচিত পথগুলো চোখে ভাসছিল। শুধু আমি আর আমার জগৎ, কেউ নেই আমার পাশে। বিশ্বাস করেন না সবাই, আমার কাছে মনে হচ্ছিল পৃথিবীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর মনে হচ্ছিল আমার উঠে যাওয়া উচিত। আমি শুধু চোখ খুলে রেখে তাকিয়েছিলাম। তারপর আমার বন্ধুরা খেজুরের ডাল দিয়ে আমার মুখে বাড়ি দিলে আমি আচমকা লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ি আর উঠে দেখি আমার দুই চোখ দিয়ে অনর্গল পানি পড়তে থাকে। তখন আমার বন্ধুরা আমাকে বলে, অনেকক্ষণ চিল্লানোর পরও আমি না ওঠার কারণে আমার মুখে খেজুর গাছের ডাল দিয়ে আঘাত করেছে। তারা আমার সাথে বিভিন্ন রকমের ঠাট্টা করে কিন্তু তাদেরকে আমি আমার অনুভূতিটা বোঝাতে পারিনি। তারপর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করি এবং আপনারা সবাই হয়তো অনেক জিন ভূতের ঘটনা এক্সপিরিয়েন্স করেছেন। আমি জানি না আমার মতো এরকম কেউ কোনোদিন এক্সপিরিয়েন্স করেছে, কারো এক্সপিরিয়েন্স হয়েছে কি না। ঘটনাটি শেয়ার করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি আবারও ওই মুহূর্ত থেকে ঘুরে আসলাম। আবারও 2 ফোঁটা পানি আসলো চোখে। অনেক ব্যস্ততার মাঝে কষ্ট করে লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ একটা চমৎকার ঘটনা পাঠানোর জন্য, এবং আমি বুঝতেই পারছি যে আপনি অনেক বিজি, যার জন্য অনেক সংক্ষেপে লিখেছেন, একটু পড়তে অসুবিধা হচ্ছিল, বাট ঘটনাটা অনেক অদ্ভুত লেগেছে আমার কাছে, এটা সত্যি। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং শুরুতেই আমরা জেনে নিই তার পরিচয়। আপনার নামটা প্লিজ একটু বলবেন আমাকে।
হ্যালো রাসেল ভাই, আমি ইমরান খান সিয়াম, আমি এসেছি ঢাকার উত্তরা থেকে, আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ পড়ছি।
ওকে, আমরা ঘটনায় যাই।
ওকে ভাই, ঘটনাটি এবার এই বছরই রোজা 15 রোজায় ঘটে, 25 জুলাই। তো আমি চিন্তা করি আমার চাষ পথ মিলে দেশের বাড়ি যাবো, আমার দেশের বাড়ি মাদারীপুরে। তো ঈদের সময় যাবো না, কারণ ঝামেলা এর জন্য। তো আমরা বরাবরের মতো পুরান ঢাকার কদমতলি বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা হই 8টার গাড়িতে। বৃষ্টি হচ্ছিল, বা যেহেতু বাসেও তেরকম কোনো যাত্রী ছিল না, আমরা 8-10 জন ছিলাম। তো আমরা 9টা 9:20 এর মধ্যে আমরা ফেরিঘাটে পৌঁছে যাই, কিন্তু ফেরিঘাটে কোনো মানে ফেরি ছিল না মাওয়াতে, ঢাকা মাওয়াতে। বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে তো পারছি না। তো ভাবলাম যে বাসে বসে থাকি, বাসে বসে পিছনে একটু বসে গেমস খেলছিলাম মোবাইলে। গেমস খেলতে খেলতে অনেক সময় পার করি, ঘড়িতে যখন ঠিক 11:40 তখন হুইসেল শুনি ফেরির। আমি ঘড়িতে দেখি ঠিক 11:40 বলে ভাইদেরকে ডাকলাম যে ফেরি এলো, বাস আসছে, ফেরি আসছে, উঠে পড়। বললো উঠে কি হবে? আমি দুষ্টাম, এর মধ্যে পিছন থেকে একটা বাস থামলো, জাস্ট লাইট অফ করে থামলো। ভাবলাম যে যাক বাসে আসছে, সামনে ওয়াইপারটা যেহেতু বাসে চলতেছে দেখতেছি যে আমার সামনে একটা গাড়ি আর দুটো মালবাহী ট্রাক ওয়েট করতেছে ফেরির কথা। তো ফেরি থামলো, আমরা ফেরিতে উঠলাম, বাস থেকে নেমে আমরা ফেরিতে দোতলায় যেয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা তিনতলায় চলে গেলাম। একবারে তিনতলায় যেয়ে প্রথমে আমি গল্প করছিলাম ভাইদের সাথে, আস্তে আস্তে ইয়া করি। পরে একটা সময় আমি বললাম যে আমি একটু সাইডে যেয়ে বসি, আমার ভালো লাগতেছে না, একটু বসি, তোরা গল্প কর। আমি সাইডে যেয়ে বসলাম, বসে তার কিছুক্ষণ পরেই আমি একটু সামনে যেয়ে ফিরি, দেখি কিরকম বৃষ্টি হচ্ছে, বাতাস তো ভালো লাগতেছে। এর মধ্যে ওর আমার যে বাকি 3 জন ছিল চাষ ভাইরা, ওরা এসে আমার পিছনে দাঁড়ায়। তখন ঘুম পাচ্ছিল, তখন 1:20 বা 1:30 এর মধ্যে। আমি বললাম যে চল বাসে যাই, ভালো লাগতেছে না, ঘুম আসতেছে, বাসে যাই, কি করবো। ওরা এখন ওরা বললো চলো, আর কোনো কথা বলো না, বলছি চল ফেরিতে যাবো। বাসে যখন উঠবো তখন দেখি যে আমার বাসের পাশে, আমি মনে ভাবলাম যে আমার যে পিসের বাসটা, কিন্তু বাসটা ছিল অদ্ভুত। বাসটা হবে আপনার 80-এর দশকের, অনেক পুরনো বাস, হ্যাঁ একদম সেই ওল্ড স্ট্রাকচার, কিন্তু খুব কালারফুল, মানে খুব ভালো লাগলো দেখে। আমি বললাম যে এত এত পুরানো বাস ফেরিতে, সে ঠিক আছে চল বাসে উঠি। ওরা কোনো কথা বলো না, চাষ করি না। আমি উঠলাম আগে, এটা বললাম যে আমি ড্রাইভারকে বললাম, ওস্তাদ বাস কোথায় যাচ্ছে? কথা নেই, আচ্ছা ওস্তাদ বাসে বাসে একটু বসি, বসেন। ওকে, বাসে বসলাম, দেখি তখন খুব ঠান্ডা লাগছে, টেম্পারেচারটা হেভি ঠান্ডা, যেহেতু ভাই বৃষ্টি ঠান্ডাটাই স্বাভাবিক। তা বাসে বসলাম, আমি একটু পিছন সিটে বসছি, পিছন থেকে 2 সিট একটু আগিয়ে বসছি। আমি বসে আমি অ্যাজ ইউজুয়াল আবার মোবাইলে গেমস খেলা শুরু করলাম, ঘুম আসতেছে না, ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। ওরা বসছে সামনে 3 জন 3 দিকে আর আমি পিছনে। তো হয়তো ওই গেমস খেলতে খেলতে হয়তো আমি একটু তন্দ্রার মতো, মানে একটু ঝিমানের মতো হয়ে গেছিলাম। এর মধ্যে হঠাৎ করে পিছন থেকে, একদম পিছনের সিটের ডান দিক থেকে, 2 মহিলা কথা শুনতে পাই, কথা বলছে। আমি পিছনে তাকিয়ে দেখি 2 মহিলা বরখা পরা, চেহারা বোঝা যাচ্ছে না, বরখা পরা কথা বলছে। আমি ভাবলাম যে বাসে কোনো যাত্রী, মাথায় কিন্তু কখনো তখন কিন্তু কোনো সেন্সই কাজ করতেছিল যে ফেরিতে যাত্রী কম, আমাদের ফেরি যাত্রী থাকবে কোথায়। তো আচ্ছা যাক, তারপর আমি আবার ঘুরা বৈশা তখন আবার মোবাইলে যাব, তখন চিন্তা করছি যে তাদের কথাটা শোনার চেষ্টা করছি, দেখি তারা বাংলায় না উর্দুতে, অর্থাৎ পাকিস্তানি ভাষায় তারা কথাটা বলতেছে। ভাবলাম যে পাকিস্তানি কথা বলতেছে এরকম উর্দু ভাষায়, না জাতি হবে মনে কোথাও। এ বলে আমি ওই একটু হেলান দিয়ে, জানলার সাথে একটু হেলান দিয়ে আমি ঘুম, একদম মনে হয় পুরো ঘুমিয়ে গেছিলাম হয়তো কিছুক্ষণের জন্য। এর মধ্যে বাসের ছাদের উপরে হঠাৎ একটা মানে বড় এক মানে বস্তা, চালের বস্তা ফালানোর শব্দ, শব্দ শুনতে পাই আমি একদম মানে থতমত খেয়ে যাই যে এত জোরে শব্দ হলো কিসের। তখন আবার যখন ঘুমটা ভাঙে তখন অনুভব করি না, টেম্পারেচারটা এখন উল্টা, প্রচণ্ড গরম লাগতেছে। তো ভাবলাম যে জানলা হয়তো সব বন্ধ, এই জন্য গরমটা লাগতেছে। মোবাইল বাইর করলাম, যেটা গেম খেলতেছিলাম দেখি বন্ধ, আমারটা বাইর করছি আর একটা ওইটাও বন্ধ, দুইটা মোবাইলই বন্ধ। যাক, আমার কিন্তু মাথায় কোনো সেন্সই আসতেছে না যে আমি কী কী হচ্ছে আমার সাথে। আমি তো জানি আমাদের ভাইরা সামনে বসা 3 জন, ওইটা দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে ওরা যে 3 জন 3 দিকে ছড়ায় বসতো, 3টা সিটে ওদের পরিবর্তে 3টা সাদা কাপড়ে বরখা পরা পুরো মহিলা বসা, এবং তাদের মাথা থেকে অনর্গল রক্ত, মানে কাপড় দিয়ে কিন্তু একটা রক্ত বলে বোঝা যায়, যেটা সাধারণত হয় না, কিন্তু এটা স্বাভাবিকের চেয়ে অন্যরকম। মানে আমি কী করবো, আমি দাঁড়ায় মানে আমি বেকুব হয়ে গেছি, আমি কাকে ডাকবো। আমি চিন্তা করলাম যে যাক, আমি একটু বাম দিকে একটু গ্লাসের দিকে তাকাই, হয়তো ওরা পাশে, যেহেতু আমার পাশে, আমার পাশেই তো আমার বাসটা, হয়তো একটু জোরে একটু শব্দ করলে বা কিছু করলে হয়তো ওরা আলাপ পাবে, ওরা হয়তো কী হচ্ছে। আমি আমার মাথায় তখন কিছু কাজ করছিলাম, আমি আসলে মানে কী করবো। সামনের জানালা দিয়ে বামে তাকাই, সামনের জানালা একটু খোলা, বামে তাকাই, দেখি আমি যেই বাসটাতে ছিলাম, মানে যে পুরান বাসটা, বাসটা না ফেরিতে না ঘাটে, বাসটা একবারে ওই পদ্মা নদীর মাঝে ভাসতেছে, এবং ভাসতেছে, এবং তার চারপাশে কারো চোখ নেই, পুরুষ বাচ্চারা, কারো মানে মাথার এদিক দিয়ে কাটা একদম খুব মনে হচ্ছে কোপাইছে অনেক, কারো পা নাই, যাদের পানে তারা ঘোরা ঘোরা করতেছে, হাত নাই। আমি এটা দেখাবে আমি একদম পুরা কি বলবো, আমি আমি কথা বলবো, আমি দুয়া যে পড়বো, আমি সেই শক্তি, আমি মন থেকে যে দোয়া পড়বো আমি সেই শক্তি পাচ্ছিলাম না, কারণ আমি একদম পুরা মানে কি বলবো ফ্রিজ হয়ে গেছি, আমি মনে হয় শেষ আসছে, চোখটা বন্ধ করবো না কি খোলা রাখবো, এর মধ্যে জাস্ট আমার বাদিকে শোল্ডারে কে যেন একটা হাত রাখলো, ও হাতের ওজন মনে হয় 2-3 মনের কম বেশি হবে না, রাখার পরে আমি আর বলতে পারবো না, আমার অ্যাডিলাম জ্ঞান হারা ফেলি। তারপরে আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি মাদারীপুরে নতুন বাস স্ট্যান্ডে কাউন্টারের ওয়েটিং রুমে আমি সোফায় শোয়া, আমার পাশে লোকজন দাঁড়ানো আছে, সেই বাসের ড্রাইভাররা হেল্পাররা সবই দাঁড়ানো আছে। আমি বললাম ও চাষটা ভাইয়ের মধ্যে বললো তো ভাই আপনি কি গিয়েছিল, বলছি গিয়েছিল মানে আমার বলে যে ওদের কথা শুনে আমি একটু সত্যি আমিও চমকাই যাই, কয়ে আপনি সাইডে গেলেন পরে বললেন যে আমি একটু ওয়াশরুমে যাবো, কিন্তু আমি তো ওয়াশরুমের কথা বলিনি, আমি বলছি একটু সাইডে বসি, হ্যাঁ ভালো লাগছে একটু সাইডে বসি, তা আপনি সাইডে বসলেন, তারপরে ওয়াশরুমের কথাটা আপনি চলে গেলেন, আর কোনো আপনিও জেনে কীরকম টান মনা ভাব, হ্যাঁ চলে গেলেন। তারপর আমি বললাম যে ঠিক আছে আমাদের বাসে যে আমাদের পাশে যে বাসটা ছিল ওইটা কই, পুরান বাসটা, আমাদের সেই বাসের ড্রাইভার বললো আপনি কোন বাসের কথা বলছেন, আমি বলছি যেখানে একটা বাস ছিল না তাই কি না, ফেরিতে তো আমাদের বাস, সামনে একটা বাস আর দুইটা মালবাহী ট্রাক, সারা তো কোনো বাসই ছিল না, আপনি বাস পান কোথায়, মাত্র ফেরি বড় বাস কম যাত্রী অনেক, এর জন্য আমরা একটু গ্যাপ গ্যাপ করে রাখছি, আর আমাদেরটা একদম অনেক পিছনে রাখছিল, মানে একদম উঠানে উঠানের পরেই বাসটা মানে ব্রেক করে ওইখানে রাখছে। তো যাক চাষ্ট ভাইদেরকে আমি ওরা এজ ইউজুয়াল বাসে নিয়ে খুব জ্বর হয়ে যাবে, তারপরে আমি খুব ভয় পাই মানুষ।
আপনি আসলে কোথায় ছিলেন?
আমি আসলে ছিলাম আমি তারপরে যখন আমি বললাম যে আমাকে কই পাইলি, বললো যে আমাদের যে বাসের পাশে যে খালি জায়গাটা, মানে আমি যে বাসটা মনে করে উঠছিলাম ওই জায়গাটা আমি পড়েছিলাম উপর হয়ে, মানে অজ্ঞান অবস্থা উপর হয়ে পড়েছিলাম, পরে বৃষ্টি হচ্ছিল প্রচুর, আমার কানে পানি ঢুকে যায় বা কানে, তারপরে খুব কষ্ট হয়, ইনফেকশন হয়ে যায় ভিতরে, ব্যথা ট্যাথা হয়ে যায়। তারপরে আমি যেহেতু জাকাতের শাড়ি নিয়ে যাই 50 পিস, প্রত্যেক বছর আমার বাবা দেয় 200-300 পিস দেয়, তাই আমি জাস্ট 50 পিস আমাদের বাসার জন্য, মানে আশপাশে যারা একটু গরিব আছে তাদের জন্য আমি ঢাকা আসি রোববার, ঢাকা পাঠাই, আমি মা জীবনেও হয়ে আসিনি আর যাবো না। তারপর আমি ইয়াতে বাসে আসার পরে আমার চাচা ফোন দেয়, মেজো চাচা ফোন দিয়ে বলে যে তুই কয় পিস শাড়ি আনছিস, আমি বললাম 50 পিস, তার 5 পিস নাই। আমি বলছি বান্দা ছিল যেরকম আমরা যেরকম মিষ্টির প্যাকেট বান্ধি শাড়ি, অনেকগুলি শাড়ি যেরকম বান্ধি নর্মালি বান্ধা ছিল আরও টাইট করে, আমি বললাম যে আর বান্দা ছিল কে, হ্যাঁ আমি কোনো ছেঁড়া ছিল কয় না, আমি কি তাহলে বাকি কয়টা আসলে কয়, যা আনছোস তাও তো কাজে লাগবে না, কেন কয় মাছ বরাবর মনে হয় সিন্দুর কাছে সবগুলো শাড়ি একই রকম একই মাপ, 50টা শাড়ি বাকি 45টা 45টা একই রকম ফুটা একই রকম মাপ, মাঝখান থেকে এই শাড়ি কে পড়বে, আমাদের ফালাই দিতে হবে, এই ছিল ভাই। তারপরে আমি খুব অসুস্থ হয়ে যাই আসলে, সত্যি কথা মানসিকভাবেও বলেন শারীরিক আমি খুব অসুস্থ হয়ে যাই। পরে আমি আমার হুজুরকে দেখি, আমি মোটামুটি এখন একটু সুস্থ হইলেও কিন্তু এখন ওর রাত্রি ঘুমাতে পারি না, আমি এখনো মনে হচ্ছে যে সেই রাতটাতেই আমি এখন আছি, বৃষ্টি হলে মনে হয় যে আবার যদি চলে যাই,
এবং আপনি শিওর মোটামুটি যে আপনি কোনো দিন ওই দিকে যাবেন?
আজ ভাই আমার জীবনেও না, আমার জীবনে আমি মাওয়া ঘাট হয়ে যাব না, জীবনেও যাব না।
এখন যারা মাওয়া ঘাটে আছেন তারা হয়তো এরকম একটা জিনিস এক্সপিরিয়েন্স করে একটা মজা পাবেন, এবং অনেকেই হয়তো যাচ্ছেন মাওয়া হয়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যারা কালকে মিস করেছেন বৃহস্পতিবারে শুক্রবারে হয়তো অনেকেই যাচ্ছেন, তো তাদের জন্য এই ঘটনাটা নিশ্চয়ই অনেক বেশি মানে অন্যরকম লাগবে। এবং সবচাইতে বড় কথা যে উনি বাসের পাশে পড়েছিলেন, তাহলে পুরো জিনিসটি তিনি স্বপ্নের মধ্যেও দেখেন, সেটাও বেশ ভয়ঙ্কর কিন্তু। এবং সেই স্বপ্ন ভেঙে উঠে তিনি যখন দেখলেন নিজেকে আবিষ্কার করলেন একটা ভিন্ন জায়গায়, সেটা যথেষ্ট ভয়ের। এবং আমি যে শুরুতেই আজকে শুরু করার আগেই বলেছিলাম যে খুব অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনার মধ্য দিয়ে, খুব অদ্ভুত অদ্ভুত কিছু পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে যেতে হয়, এবং আমরা জানি না যে সেই পরিস্থিতির জন্য আসলে দায়ী কে, আমরাই কি সেই পরিস্থিতি ডেকে নিয়ে আসি না পরিস্থিতি এমনি এমনি আসে, এটা আসলেই ভাবার বিষয়। যাই হোক, অনেক SMS চলে এসছে, আমি কিছু SMS পড়ি। হিমু এবং মাইকি আমাকে SMS করেছেন রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে লাস্ট পর্বটা অসম হয়েছে, আজকেরটাও ভালো হবে সেটা আশা করছেন, আজকেরটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, আপনি আছেন তো আমাদের সাথে। আমাদেরকে এছাড়াও তোফাজ্জল বরানী থেকে SMS করেছেন, অনেকগুলো SMS করেছেন, এবং তিনি বলেছেন যে আজকের ঘটনাগুলো ভালো হবে মনে হয়। ইথিকা আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ভূত এফএম তাকে সাহসী করে তুলেছে। এখন তো মানে এতটাই সাহসী অনেকে যে অনেকের অনেক মানে ভয়ঙ্কর ঘটনা যেটা আমার শুনে বেশ ভয় লাগে, সে সমস্ত ঘটনা শুনে অনেকের বেশ একটা ভয় লাগে না, এবং অনেকে বেশ কি বলবো যে গর্বের সাথে সগৌরবে বলতে পারেন যে ভূত ফেম এনজয় করছি। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের এসএমএস করেছেন, জিজ্ঞেস করছেন, হাই রাসেল ভাই, হাউ আর ইউ? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। এবং তিনি আমাদেরকে এসএমএস করে আর কিছু কথা বলতে চেয়েছিলেন, সেটা আমি পড়তে পারলাম না। সাথী আমাদের বরিশাল থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন এলিনা এবং প্রিয়াঙ্কা নারায়ণগঞ্জ থেকে, এবং তারা ভূত ফেমের রেগুলার দর্শক। এটাই তো মজা, আপনারা দর্শক কিন্তু আমাদের দেখা যায় না। আচ্ছা, হিমেল চৌধুরী আমাদের এসএমএস করেছেন গাজীপুর থেকে, এছাড়া আমাদের তুহিন চাকমা এসএমএস করেছেন চিরাং থেকে, এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম কি ভয়ঙ্কর হবে কি না সেটা জানতে চেয়েছেন। আমরা তো আশা করছি এবং আমাদের চেষ্টা থাকবে একদম 100% আপনাদেরকে ভালো ঘটনা উপহার দেওয়ার জন্য, সেরকমভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। এবং এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদের এসএমএস করেছেন এছাড়াও স্টারলিংক লিটন এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন তানভীর, এসএমএস করেছেন সাজাদ, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ডক্টর সারওয়ার, তিনি এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে, তিনি বলছেন অসম লাইক ইট। এছাড়াও আমাদের এসএমএস করেছেন সানি মোহাম্মদপুর থেকে, এবং তিনি বলছেন যে আজকে তার খুব ভয় লাগছে। মোহাম্মদ শিমুল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন নাফিজ। এছাড়াও আনিকা মিরপুর ডিওএইচএস থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে প্রথম ঘটনাটা জোস, আমার কাছে দ্বিতীয় ঘটনাটা কিন্তু খুব ভালো লেগেছে। ফাহিম হাওলাদার আমাদের এসএমএস করেছেন ওয়ারি থেকে, মহিউদ্দিন মুর্তজা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সাথে। এছাড়াও হিমেল চৌধুরী, ডক্টর শরীফ নারায়ণগঞ্জ থেকে আমাদের এসএমএস করে, তিনি বলছেন সেকেন্ড স্টোরি ওয়াজ নাইস। আমাদেরকে আতিয়া এসএমএস করেছেন বরিশাল থেকে, আমাদের ফাহিম এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমার কোনো নিজের ঘটনা আছে কিনা, না আমার কোনো নিজের ঘটনা নেই ভাই, আমি আপনাদের ঘটনা কালেক্ট করতে করতেই আমার সময় পার হয়ে যায়, আমার ঘটনা ঘটার তো একটা টাইম লাগবে, এত কিছু ঘটনা ঘটে আর এত ঘটনা আমাকে রেগুলার জানতে হয় আর কালেক্ট করতে হয়, আপনাদের সাথে থাকতে হয়, এই সমস্ত ঘটনার মধ্যে থাকতে হয়, আমার জীবনে আসলে আল্লাহর রহমতে আর কোনো কিছু ঘটার নাই। আমাকে জাহিদ এসএমএস করেছেন, এসএমএস করেছেন আশাফ, এসএমএস করেছেন নাফিস, এছাড়াও মৌলি এসএমএস করেছেন বরিশাল থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন এস এন সাব্বি সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা ছোট্ট একটা ব্রেকে যাবো এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর আমি আরও একবার আপনাদের রিকোয়েস্ট করবো, সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান, বিকজ এখন ভূত এফএম চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:27, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আশা করছি আপনারা সবাই এনজয় করছেন, আপনাদের এসএমএসগুলো পড়ে দেখতে পাচ্ছি যে সবাই বলছেন যে মানে ভালোই প্রশংসা পাচ্ছি আর কি আমরা। যাই হোক, যখন প্রশংসা পাই তখন খুব ভালো লাগে, যখন আপনারা গালাগালি করেন তখনও ভালো লাগে, মনে হয় যারা ভালো করতে হবে। ওকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায় এবং তারপরে আবার ফিরে এসে আপনাদের এসএমএস করবো। সুতরাং আপনারা যারা এসএমএস পাঠাতে চান কিন্তু এই মাত্র জয়েন করার নিয়মটা জানান না, তাদেরকে বলে দিই মোবাইলের মেসেজ থেকে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি আলিফের কাছে। ওকে আলিফ, আমরা শুনি, সেদিন তো বেশ লম্বা লম্বা কিছু ঘটনা ছিল এবং কিছু ঘটনা আপনার বাদ পড়ে গিয়েছিল, সো আমরা আজকে একটা ঘটনা দিয়ে শুরু করব এবং এটাও যথারীতি ঢাকার বাইরের কোন একটা ঘটনা, রাইট?
জি, আসসালামু আলাইকুম লিসেনার্স। জি রাসেল ভাই, এটাও ঢাকার বাইরের ঘটনা এবং ঢাকা থেকে অনেক দূরেরই ঘটনা, বাংলাদেশের একটি বর্ডার সাইডের ঘটনা বলছি। তো ঘটনাটা জানার জন্য সবাইকে নিয়ে যাচ্ছি 16 বছর আগে, এবং এটা আমার একজন পরিচিত চাচা, যার কথা আমি আগেও বলেছিলাম রাসেল ভাই, তাকে তার রেফারেন্সে ওনার সাথে আমি দেখা করে ঘটনা জানতে পারি। তো ঘটনাটা ঘটে 16 বছর আগে, 1997 সালে নভেম্বরের মাঝামাঝি সময়ে, তখন প্রচণ্ড শীত। তো আমরা জানি যে বর্ডার দিয়ে আমাদের অনেক সাইডে গরু চালান হয়, তো যে লোকটার কথা বলছি সেই লোকটা এরকম সাহসিকতা, এগুলো তো রিস্কের অনেক রিস্কি কাজ, তো এরকম সে গরু বাংলাদেশে নিয়ে আসতো আর কি বর্ডার থেকে। তো প্রায় সময় যেত, তো আমি ডিরেক্ট ঘটনার দিনে চলে যাচ্ছি। এটা হচ্ছে নভেম্বরের মাঝামাঝি সময়ে, ওদিন প্রচন্ড শীত ছিল, তো গরু দিয়ে বর্ডার থেকে ওনার বাড়ির দিকে যাচ্ছে, একটা গরু নিয়েছিল, একটা গরু নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তো প্রচন্ড কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডা সময়, ঠান্ডা ওই দিন প্রচন্ড ঠান্ডা ছিল। আর ওই রাস্তা দিয়ে যেতে যেতে যেখানে ঘটনা ঘটে সেটা হচ্ছে একটা বটগাছ ক্রস করার পর একটু সামনেই মেইন রোড, যে রাস্তার আড়াই থেকে তিন কিলোমিটার পরে ওনার বাড়ি, তো এই সামনে একটা কাঁচা রাস্তা ওনার ক্রস করতে হবে। তো এই রাস্তাটা ক্রস করবার সময় একটা গাছের মধ্যে দূর থেকে, আপনি এমনি তো কুয়াশা তো বোঝা যাচ্ছে না, তো পায়ের পাতা দেখা যাচ্ছিল দূর থেকে। তো উনি যখন কাছে আসেন, কাছে আসার পরে টর্চ মারেন পুরো বডিতে, দেখে যে একটা মানে ওখানে গাছের মধ্যে একটা ডেড বডি ঝুলছে।
ওকে,
তো ডেড বডিটা ঝুলার পরে পুরো ডেড বডিটা চারপাশে ঘুরে ঘুরে দেখেন টর্চ দিয়ে, এবং যে হাতে যে গরুটা ছিল সেটা প্রচন্ড লাফাচ্ছিল। তো এই গরুটাকে কন্ট্রোল করতে না পেরে একটু সামনে নিয়ে গরুটাকে বাঁধে, এবং গরুটা ওই মুহূর্তে অবস্থায় লাফাচ্ছিল, প্রচন্ড লাফাচ্ছিল, ছটফট করছিল। তো যেহেতু এই এসব ক্ষেত্রে পুলিশই কেস, আমরা নর্মাল মানুষ যদি এরকম কোনো একটা কেস সম্মুখীন হই তখন দেখা যায় যে আমাদেরকে পুলিশের হেল্প অথবা আশেপাশের লোকজনের হেল্প নেওয়া লাগে। তো ঠিক উনিও সেই কাজটাই করলেন, ডেড বডির হাত না দিয়ে, ডেড বডিতে হাত না দিয়ে, তো যেই জায়গায় উনি আছেন ডেড বডিটার সাথে ওই আশেপাশে কোনো গ্রাম নেই, ওনাকে যদি কোনো গ্রামের সাহায্য নেওয়া লাগে একটু ব্যাকওয়ার্ডে যাওয়ার লাগে। তো উনি একটু ব্যাকে গেছেন, ব্যাকে গিয়ে আপনার কয়েকটা গ্রামের মানুষদেরকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু কেউ রেসপন্স করলো, দরজা খুলছেন না। তো লাস্টে যে দরজাটা খুললো, ওই দরজাটা খোলার পর উনি টর্চ মারলেন, টর্চ মারলেন, মারার পর দেখলেন একটা মহিলা একটা বুড়ি দরজা খুললেন এবং সাথে সাথে উনি জ্ঞান হারিয়ে ফেললেন। তো যখন ওনার জ্ঞান ফিরলো তখন দেখলো যে সকাল হয়ে গেছে তখন, এবং মহিলাটা ওনার জন্য খাবার রেডি করছিল সকালের নাস্তা। তো দিয়েছিল হচ্ছে মুড়ির সাথে আপনার গুড়, এরকম একটা খাবার ওনাকে দিচ্ছিল। এমন সময় উনি বললেন যে আজ মানে যে বাড়ি যার বাড়ি বুড়িটা বললেন, আপনি কালকে আমার ঘরের সামনে এসে এরকম অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন কেন? তো উনি বললেন যে আপনি বিশ্বাস করবেন না, আপনাকে আমি যখন টর্চ মেরে দেখলাম, মানে আপনি তো যখন গাছের মধ্যে ঝুলছিলেন একটু আগে, যে আমি আপনার মানে আমি একটু আগে একটা ডেড বডি দেখেছি, মরা মানুষ ফাঁসি দিয়ে গাছের মধ্যে ঝুলছে, ওটা তো আপনিই ছিলেন। এটা দেখার পরে আমি মানে উনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না এবং সাথে সাথে সেন্সলেস হয়ে যান। তো এই জিনিসটা নর্মাল হবার পরে তখন মহিলা বলছে যে তাহলে আপনার হয়তো কোনো ধরনের হ্যালুসিনেশন বা আপনার ভুল ধারণা হতে পারে, হয়তো আপনি আমার মতো কাউকে দেখেছেন বা কিছু একটা। বলে না না না, তো বলে যে আপনারা যদি এরকম দেখতেন যে ডেড বডি, তাহলে এতক্ষণে মানুষজন আমাকে জানাতো, একটা গ্রামের মধ্যে একটা মানুষ ফাঁসি দিয়ে মারা গেছে, তো হুলুসুল কাণ্ড করতো, আমি তো কিছুই শুনিনি। তো উনি জিনিসটাকে মানে মানে ওনার ডিপ্রেশন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং বেরিয়ে একটু সামনে গোতে যেখানে ঘটনাটা রাত্রেবেলা ঘটেছিল সেই গাছটার নিচে যে দেখে যে ওই গাছের মধ্যে ওই রশিটি ঝুলছে, কিন্তু ফাঁসির যে স্ট্রাকচার করে রশিটা ছিল ওরকম ভাবে না, নর্মাল একটা রশি, বড় মোট একটা রশি ঝুলছে গাছ ধরে। এবং যেই জায়গায় উনি গরুটি বেঁধেছিল একটু সামনে যাওয়ার পরে ওই গরুটি ওই জায়গায় বাঁধা ছিল না, অথচ যে গরুর রশিটা ছিল সেই রশিটা ওই জায়গায় পড়েছিল। তো ওই জিনিসটা উনি ওখানে দেখে বাড়ির দিকে আসে, এবং উনি সবসময় ওনার ওয়াইফের সাথে সবকিছু শেয়ার করেন, বাসায় বাড়িতে এসে ওয়াইফকে এই জিনিসটা শেয়ার করে যে এরকম ঘটনা গতকালকে রাতে ঘটেছে। তো ওনার ওয়াইফ ওনাকে নর্মাল করে এলাকার একজন হুজুরের কাছ থেকে পানি পড়া দিয়ে নর্মাল করে প্রায় দেড় সপ্তাহের মতো গ্যাপ দেয় যে না যাওয়ার দরকার নেই, হয়তো তুমি ভয় পেয়েছো কোনো ধরনের সমস্যা হয়েছে, তোমার এখন আপাতত যাওয়ার দরকার নেই। তো ওই ঘটনার যেদিন ঘটে বাড়িতে যাওয়ার তিন দিন পরে উনি ওই যে গরুটা নিয়ে এসেছিল বর্ডার থেকে সেই গরুটারই মাথা পায়ে ওনারই পাশের একটা খেতে, ধান খেতে, এবং মাথা পাওয়ার পরে উনি জিনিসটাকে কোনোভাবেই নর্মালভাবে নেয়নি। তো দুই সপ্তাহ পরে তিনি আবারও এরকম কন্ট্রাক্ট পায় এখান থেকে গরু নিয়ে আসতে হবে, ঠিক ওরকমভাবেই তিনি গরু নিয়ে আসছিলেন। এর পরের দিন দুই সপ্তাহ পর প্রচণ্ড শীত, শীতকালই এবং তখন নভেম্বরের লাস্টের দিকে, ডিসেম্বরের শুরুর দিকে, উনি বললেন যে আমি গরু নিয়ে আসার পথে ওই যে জায়গাটায় লাস্ট দিন ইনসিডেন্ট ঘটেছিল ওই জায়গাটা না দিয়ে সে একটু অন্য দিক দিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে যাওয়ার পথে প্রচন্ড শীত ছিল, তো ওনার দুইটা চাদর উনি মাথার মধ্যে চেপে গরু ধরে এগোচ্ছিলেন। এমন সময় একটা মহিলাকে নিয়ে দেখলেন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, তখন রাত গভীর, আর এসব ক্ষেত্রে রাসেল ভাই ম্যাক্সিমাম টাইমিং রাতটা গভীরই হয়, মানে এসব ক্ষেত্রে চালানোর ক্ষেত্রে রাত ছাড়া হয় না। তো মহিলা দাঁড়িয়ে আছে, মহিলা ওনাকে বলছে যে কোথায় যাচ্ছেন, রেস্ট নেবেন না, কেউ উনি কথাগুলো তোয়াক্কা না করে সামনে এগিয়ে যায়। তো ওই যে মেইন রোডের কথা বলছেন, বলেছিলাম মেইন রোডটা ওনার বাড়ি থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূর। ওই মেইন রোডে উঠতে ওনার আশেপাশে মানে বেশি ফিট না, মানে 8 ফিটের মতো রাস্তা। তো মেইন রোডে উঠার কথা মানে এতদিন প্রায় 50-60 গজ সামনে চলে আসলো, পাশ দিকেও আসলো না, অথচ ওই মহিলাটাকে সে আবার মেইন রোডে এসে দেখলো। এবং ওনার পাশ দিকেও তো হেঁটেও যায় নাই, আশেপাশে খাল, দুইটা খাল বিপাশে, ওনার মাঝখান দিয়ে হেঁটে আসছে, কাঁচা রাস্তা মেইন রোডে চলে আসছে, কিন্তু কেউ নাই আশেপাশে, পাশ দিকে হেঁটেও যায়নি। তাহলে ওই মহিলাটা তো ফ্যাস্ট কিভাবে আসলো? আর উনি তো অনেক জোরেই দৌড়াচ্ছিল, গরুটা নিয়ে যাচ্ছিল। তো ওই মহিলার সেই একই কোশ্চেন, একই কথা বললো, এবং উনি বলল যে আমাকে ডিস্টার্ব করেন না, এরকম কথা বলে নিয়ে আরো সামনে এগিয়ে গেলাম। এগোতেই একটা গাছের সামনে, যেহেতু ওনার ওই গরুটা এর আগের বার যেভাবে ছটফট করছিল, এই গরুটা ঠিক ওরকম ভাবে ছটফট করছিল। ও ছটফট করতে করতে তো যেহেতু অনেক মানে শেক করছিল, উনি অনেক টায়ার্ড হয়ে যায়, গরুটা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। তো উনি রেস্ট নেওয়ার জন্য একটা গাছের মধ্যে গরুটাকে বাঁধে, বেঁধে সিগারেট ধরায়। ধরানোর হঠাৎ করে উপর থেকে একটা হাসির সাউন্ড আসে, এবং উপর থেকে একটা মানুষ ওনার সামনে এসে পড়ে, প্রায় অনেক উপর থেকে একটা মানুষ ওনার সামনে এসে পড়ে। মনে হচ্ছে যে তার এরকম নর্মাল কোনো মানুষ যদি এরকম ভাবে সামনে এসে পড়ে, হাত ডিগুডি সব ভেঙে যাওয়ার কথা, অথচ সে একদম মানে জলজ্যান্ত তার সামনে দাঁড়িয়ে আছে। এইটা দেখে উনি ওই জায়গায় এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে বাড়ি চলে আসেন, 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা দিয়ে দৌড়ে বাড়ি আসে গরুটা ওখানে রেখে। তো এরকম 2 দিন ইনসিডেন্ট ঘটার পরে উনি মোটামুটি ভয় পেয়ে যান, এবং ওই আবার তাবিজের সাহায্য নেন এলাকার লোকজন, এলাকার একজন হুজুরের কাছ থেকে। তো ওনার ওয়াইফকে নিয়ে ঘটনাটা আবার অবহিত করে যে এরকম ঘটনা ঘটছে আমার সাথে। তো বললেন যে না, ভয়ের কিছু নেই, হুজুরটাকে আশ্বস্ত করলেন যে আর ভয় ভয় পাওয়ার আর ভয় হবে না, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। তো আবারও তিনি একই ঘটনার জন্য রেডি হন যে না, এবার এবার গরু আনতে হবে, সামনে কুরবানি। তো গরু যখন নিয়ে আসবে, এই মুহূর্তে আপনার উনি আর একা যাবেন না, ওনার ওয়াইফের মানে সম্মতি নেওয়ার পরে উনি বললেন, ওনার ওয়াইফ বললেন যে তুমি তোমার সাথে কাউকে নিয়ে যাও। তো উনি ওনার সাথে একজনকে নিয়ে যান। ওই রাস্তা ধরে যে প্রথম দিন যেভাবে রাস্তা ধরে সে নিয়ে এসেছিলেন, গভীর রাত, তখন রাত তখন 2:30 থেকে 3টা, এসব কাজ সবসময় এরকম সময় সম্পন্ন হয়। তো উনি ওই রাস্তা ধরে ওই সাথীকে নিয়ে এগোচ্ছিলেন, এমন সময় ঠিক ওরকম ভাবে টর্চ মারতে মারতে এগোনোর অবস্থায় দেখলেন যে একটা পায়ের পাতা দেখা যাচ্ছে, এবং ওই গাছের নিচে, ওই গাছের মধ্যে আবারও একটা রশি দিয়ে একটা ডেড বডি ঝোলানো। এবং গরু যে দুটা দুই হাতে ছিল, ওনার সাথে যার একজন ছিল, ওনার সাথেও একটা গরু ছিল, ওনার হাতে একটা গরু ছিল, দুইটাই মারাত্মক লাফাচ্ছে। তো ওনার সাথী যে সে ছিল, ওনার সাথে যখন ফ্রেন্ডটা ছিল, উনি বললো যে তুই গরুর হাতেই এই রশিটা রাখ, তুই গরুগুলো সামনে বাইধে রেখায়, আমি দেখতেছি এটা কি হয়েছে। তো গরুগুলা উনি বেঁধে রেখে আসতে গেছে, এবং টর্চটা ওই ফ্রেন্ডের সাথে দিয়ে যায়। এবং গ্রামের মানুষ তো এরকম অন্ধকার রাস্তায় চলে অভ্যস্ত, তো উনি একটু সামনে গিয়ে গরু দুটা বাঁধে, বাঁধতে বাঁধতে ওই দৌড়ে ওনার ফ্রেন্ডটা আসছে, এবং বল উনি আর ওই ডেড বডির সামনে যান না, একটু সামনেই তো গরু বাঁধে। তো এগোতেই যে ওর ফ্রেন্ড জানে যে ফ্রেন্ড ওই জায়গায় আছে, আমি একটু সামনে যাই, এটা চিন্তা করতে করতেই ওনার ফ্রেন্ডটা দৌড়ে ওনার কাছ থেকে ওনার কাছে দিয়ে আসতে আসে, আর বলছে বলছে যে ভাগ, তাড়াতাড়ি ভাগ, আমাদেরকে মনে হয় মেরে ফেলবে এরকম কিছু একটা। বললো যে যে লাশটা ঝুলছে ওই লাশের মধ্যে কোনো মাথা নেই, বলে টর্চ মেরে দেখেছে যে লাশের মধ্যে কোনো মাথা নাই, এমনি লাশটা ঝুলছে মানে ইয়াতে গাছের মধ্যে, ভাগ তাড়াতাড়ি। তো ওর ভাগার স্পিড দেখে উনিও তাড়াতাড়ি দৌড়ে গিয়ে গরুটা খুলে এক দৌড় দিলেন। তো ওই গরুতে মারতে পিছনে মারতে মারতেই যে দৌড়ে আসছে, ওনার ফ্রেন্ড ওনার সাথেই আসছিল, ভেগে ভেগে দৌড়ে ওনার সাথেই আসছিল। কিছুক্ষণ টর্চের আলোটা পায় উনি, কিন্তু যেহেতু জানের ভয়, এর আগেও 2টা ইনসিডেন্টের সম্মুখীন উনি হয়েছিলেন। তো উনি ওনার বাড়ির দিকে যেতে 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 যখন একদম বাড়ির কাছে চলে আসে, তখন পেছনে তাকিয়ে দেখে ওনার ফ্রেন্ডটা নাই। তো উনি পেছনে তাকিয়ে দেখে কেউ আসছে না, ওই পেছনে যে টর্চটা ফ্রেন্ডের ছিল ওই কোনো আলোও নেই। উনিও ভারী বাড়িতে ঢুকে যেমন চিন্তা করে যে হয়তো ভয়ের কারণে হয় আশেপাশে কোনো একটা ঘরে ও ঢুকে আর আশ্রয় নিয়েছে। ওর বাড়ি ছিল ওনার বাড়ি থেকে আরেকটু সামনে, আগেই ওনার ফ্রেন্ডটাকে উনি আর দেখে যে ওনার সাথে আসেন না। তো উনি বাড়িতে যায়, বাড়িতে গিয়ে গরু দুটা বেঁধে ওনার মতো কাজ করতে থাকে। পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙে, এবং তখন প্রচন্ড টায়ার্ড ছিলেন, দুপুরবেলা ঘুম ভাঙে, ঘুম ভাঙা অবস্থায় এলাকার লোকজনের প্রচন্ড হইচই তিনি শুনতে পান। শুনতে পেয়ে সবার সাথে ওনার ওয়াইফও ওনার সাথে যান, বলে যে শুনতে থাকেন, যেতে যেতেই শুনতে থাকে সবার মাঝখানে যে এরকম একটা ডেড বডি ধান খেতে পাওয়া গেছে। তো উনি ধান ক্ষেতের কাছে যান, ধান ক্ষেত থেকে কিছু মানে ডেড বডিস গুলা মানে ডেড বডির পার্ট গুলা একটা ডেড বডি পার্ট মানে এক জায়গায় এসে স্তূপ করা হচ্ছে, 12 টুকরো একটা ডেড বডি আপনার ধান ক্ষেতের পাশে এসে স্তূপ করা হলো। লাস্ট মোমেন্টে যখন মাথাটা আসলো, উনি তখন দেখলেন যে যে লোকটা ওনার সাথে ছিল গতকালকে তারই মাথা এসছে এখানে, তারই মৃত তারই বডি পার্টস গুলো ওই ধান ক্ষেতের পাশে পাওয়া গেছে। তো এরপর থেকে উনি মানে ডিসাইড করলেন যে উনি আর এই প্রফেশনে থাকবেন না, এবং ওই গ্রাম ছেড়ে উনি ঢাকায় সপরিবারে চলে আসেন এবং এখনো উনি ঢাকাতেই আছেন আর ঢাকা সে ট্রাক চালাচ্ছেন। এবং জিজ্ঞেস করলাম যে এরকম ঘটনা কি আগে ঘটেছিল কিনা, তখন উনি বললেন যে আমি এরকম ঘটনা আগে ঘটেছি শুনেছি, কিন্তু আমার সাথে ঘটার পরে আমি ওখানে এক মুহূর্ত দেরি করিনি। এটা ছিল অসাধারণ ঘটনা।
আপনাকে অনেক ধন্যবাদ আলিশ, এবং যারা এতক্ষণ শুনছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের অলরেডি বেশ কিছু এস এম এস পাঠিয়ে ফেলেছেন। মিনহাস আমাদের এস এম এস পাঠিয়েছেন ফ্রম এটা কি ষোলগড় জায়গাটার নাম করতে পারছি না। ফুর্তিবাজ মাহিদ আমাদের এস এম এস পাঠিয়েছেন, এস এম এস পাঠিয়েছেন আমাদেরকে নিম গুলশান থেকে। এছাড়া আমাদের সাদমান এস এম এস করেছেন পোস্তগোলা থেকে। আমাদেরকে নুরুল আলম এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে পিয়াস মিরপুর থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন আমাদেরকে আচ্ছা এটা হচ্ছে কাউলা এয়ারপোর্ট থেকে, নামটা একটু লিখতে হবে। রিপন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন শুভ। এছাড়া আমাদের এস এম এস করেছেন সাদাদ ঢাকা থেকে, আমাদেরকে কবির জিনজিরা থেকে এস এম এস করেছেন, মারুফ কেরানীগঞ্জ থেকে এস এম এস করেছেন, শাকিল এস এম এস করেছেন আমাদেরকে, এস এম এস করেছেন নারায়ণগঞ্জ থেকে প্রিয়াঙ্কা, এলিনা, সূচি এবং লামিয়া। আমাদের এস এম এস করেছেন জিদান, এবং এছাড়াও আমাদেরকে সঞ্চিতা এস এম এস করেছেন রাজশাহী থেকে, আলিম আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন রকস্টার রাফসান, এছাড়াও প্রামি এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে ফ্রিডম ঘোষ, এছাড়াও রুমেল মোহাম্মদপুর থেকে আমাদের এস এম এস করেছেন, আশিক সিলেট থেকে এস এম এস করেছেন, ইমন খুলনা থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে সুমন বাগেরহাট থেকে, ডক্টর আন্টি আমাদের এস এম এস করেছেন এস এম এস চিটাগং থেকে, নাসিম আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন সুমন আবারও অবশ্য অন্য জায়গা থেকে, সুমন আবু বকর জামগড়া থেকে এস এম এস করেছেন তারা, জাহিদ আমাদের এস এম এস করেছেন টঙ্গি থেকে, এছাড়াও টুবা আমাদের এস এম এস করেছেন খুলনা থেকে, আমাদেরকে এস এম এস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আচ্ছা অনেকেই শুরুতে জায়গার নাম লিখছেন, আমি আরও একবার নিয়মটা বলি, মোবাইলের মেসেজ ওখানে গিয়ে প্রথমে টাইপ করুন ফুর্তি, ফার্স্ট ডে ফুর্তি, এফ ও ওয়াই ডি ফুর্তি, স্পেস দিয়ে আপনার নামটা লিখুন, তারপরে আপনার যা এস এম এস যেখান থেকে আপনি লিখছেন সেগুলো আপনার যা ইচ্ছা আপনি সেটা লিখুন এবং পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদেরকে যারা তিথি সিলেট থেকে এস এম এস করছেন তারা সপরিবারে আমাদের সাথে আছেন, মৌ রাজশাহী থেকে আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন মুমু বরিশাল থেকে, আজকে তার নাকি অনেক ভয় লাগছে। এছাড়া আমাদের এস এম এস করছেন দেখতে পাচ্ছি তৌফিক, আমাদেরকে অনেক এস এম এস করছেন, এস এম এস করছেন অন্তরা, এবং তিনি বলছেন আজকে ওয়েদার ভয়ঙ্কর আর ভূতফেন ভূতফেন কি। পাপি আমাদের এস এম এস করছেন মিরপুর থেকে, বিশু সরকার আমাদের মাওয়া থেকে এস এম এস করছেন, ধীমান কুমার আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন তমাল ফার্মগেট থেকে, সিয়াম আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে আরও অনেকেই। আপনি যদি এস এম এস করছেন নিয়মটা তো বলেই দিয়েছি, সো সেইভাবে করুন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী উক্তির কাছে। আপনার নামটা প্লিজ আরও একবার বলবেন, যেহেতু আমাদের দেখা যায় না নাম বারবার বলতে হয়, আপনার নামটা একটু বলুন প্লিজ আরেকবার বলতে হবে।
হ্যালো রাসুল ভাই অ্যান্ড লিসেনার্স, আমি ইমরান খান সিয়াম উত্তরা থেকে এসেছি। আমি ভাই আমার দ্বিতীয় ঘটনাটি বলি, এটি শুনেছি ট্যাক্সি ড্রাইভার কাছ থেকে, নিউ মার্কেট থেকে যখন আমি আসি, এটা 28 সোজা। তো যখন ট্যাক্সি ড্রাইভার বসি, ড্রাইভার বয়স আপনার 54 উপরে হবে, 54। তাই আমি ভাবলাম এত বয়স্ক লোক ট্যাক্সি চালাচ্ছে, আমি বললাম কি চাচা মিয়া এই বয়সে ট্যাক্সি চালান? উনি ফার্স্টে কিছু বলে না, আমি বললাম যে কোনো ভয়ের কাহিনী থাকলে কিছু বলেন, বলে যে কার্ডটা কি বলবো, আমার সাথেই তো ঘটছে। আমি বললাম কি ঘটছে? তা ওনার নাম তো আব্দুল মালিক, বরিশালী বাড়ি। বললো যে আমি তো তখন শুরু করলো যে আমি আমার জীবনে, আমি তো ট্যাক্সি চালাই আজকে অল্প কিছুদিন, আমি আমার জীবনে 22 বছর চালিয়েছি লঞ্চ ঢাকা বরিশাল রুটে। ফ্যামিলি গরিব, অনেক গরিব তারা, তার বাবা চালাতো, তারপর সে অনেক দিন চালাইছে, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু জীবনে, কিন্তু একটা ঘটনা 97 সালের একটা ঘটনা আমার জীবনটাকে বদলে দেয়, আমি চাকরি আর করি না। আমি বললাম কি ঘটনা, বলতে চায় না, পরে বলে 97 সালে বরাবরের মতো সে বরিশাল থেকে লঞ্চ নিয়ে ঢাকায় আসে, আসতে আসতে 8টা বাজে, সে আসে নিয়মের মতো গোসল করে খাওয়া দাওয়া করে একটা যে কোনো ক্যাবিনে কিন্তু তারা ঘুমায়, দোতলা একটা ক্যাবিনে ঘুমাচ্ছিল। তার কিছুক্ষণ পর, আধা ঘন্টার পরে, একটা লোক সে দরজা করানোরে, সে খুলে একজন মধ্যবয়স্ক লোক বললো যে এই লঞ্চ কখন ছেড়ে যাবে? বললো রাত 1:30। বললো যে আজকে আমার চাচার লাশ নিয়ে যেতে হবে। চাচা বললো যে দেখেন এখন যদি আপনার চাচার লাশ নিয়ে যাই তো লঞ্চে কিন্তু যাত্রী হবে না, কারণ লাশের সাথে কেউ যেতে চান, এটা স্বাভাবিক। তা বললো যে সমস্যা নেই, আমি লঞ্চ ভাড়া করে নেবো। তা তারা সমস্যা কী, সে জিনিস বললো আমার সমস্যা কী, টাকা তো পাবোই। তা এক পর্যায়ে কথা এক পর্যায়ে সব ঠিক হলো এবং সে জানতে বলে যে তারা হিন্দু সন্তানদের মানে পরিবার আর কি। লাশ কখন আনা হবে? ছয়টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, সে ঘুমায় বললো ছয়টার মধ্যে। ঠিক ছয়টার সময় লাশটা আসলো। তো সেদিন আবার সে লঞ্চটা ঘাটে ফিরে নেয়, নদীর মাঝখানে রাখছে, লাশ নিয়ে আসলো। সে বললো যখন লাশটা লঞ্চে উঠানো হয় নৌকা থেকে, প্রথমেই নাকি লঞ্চটা একটু কেমন জানি ঝাঁকুনি খায়, মানে মনে হচ্ছিল ডুবা যাবে এরকম, ডুব থেকে উঠলো ওরকম একটা, পাত্তা দিইনি। লঞ্চ উঠাইলো, যেহেতু যাত্রী নেই, রিজার্ভ লঞ্চ, চালাই নিলাম। প্রথমে কোনো সমস্যা হয় নাই, তবে একটা সমস্যা হচ্ছিল যেটা চলে লঞ্চটা স্বাভাবিক গতির থেকে একটু কম, আগে তো লঞ্চ অত ভাবে উন্নত ছিল না। সে চালাচ্ছে ভালো অনেকক্ষণ ধরে চালাচ্ছে, ঘটনা ঘটে ভেড়া কয়টা, সাড়ে দশটার সময় বলেছিল, সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে। সে তখন একদম ভরা মেঘনায়, তখন পূর্ণ ভরা মেঘনায়, যেহেতু লঞ্চটা আস্তে আস্তে চলছে ভরা মেঘনায়। তো হঠাৎ করে জ্যোৎস্না রাত ছিল ওই দিনটা, কিন্তু হঠাৎ করে সে দেখতে পেল একদম চারিদিক গুড়গুড় অন্ধকার, মানে অন্ধকার মানে কি, এখন সামনে সে কিছুই বুঝতে পারতেছে না। সেভাবে ভাবে কি হবে হঠাৎ করে এত অন্ধকার কি জন্য? তবে আমি একটা জিনিস মিশিং করে ফেলছি, সে যখন চালাচ্ছিল সে সিগারেট খেত, তার সামনে যে যেখানে লঞ্চ চালানো হয় সামনে যে গ্লাসটা থাকে সে গ্লাসটা আটকে দিচ্ছিল, যদি বাতাস আসছিল সিগারেট ধরে গ্লাসটা খুলে খুলে দেখে যে চারিদিকে একদম অন্ধকার। অন্ধকার মানে কি, গুড়গুড় অন্ধকার মানে কিছুই দেখা যাচ্ছে না। সে চিন্তা করতেছে এই নদীতে তো নৌকাও চলে, কোনো নৌকা কিছু দেবে ইয়া করি, জ্যোৎস্না হঠাৎ করে এরকম কেনই বা হবে। সে কী করলো, লঞ্চের যে বাতিটা সার্চ লাইট যেটা সার্চ বাতি যেটাকে আমরা বলি, জ্বালাইলো, মানে বাতিটা মনে হচ্ছে কি সামনে যে আটকে আসছে, দূরে যাচ্ছে না, মানে জ্বলতেছে ওইখানে, আলোটাও প্রসারিত হচ্ছে না। সে ভাবলো এরকম তো হওয়ার কথা না, ব্যাপারটা কি। তারপর সে বের হয়ে সামনে যায় লঞ্চের, সামনে যেয়ে দেখে যে একদম লঞ্চের চারপাশে এমনকি নিচে দোতলায় তিনতলা লঞ্চ ছিল যেহেতু সব বাতি বন্ধ। সে তখন চিন্তা করি কি হবে, বাতিও বন্ধ, আমার শ্বাস লেটের এই সমস্যা। আচ্ছা আবার ভিতরে ঢুকে সে তখন চিন্তা করি কি, জিয়াতে নিচে মানে ইঞ্জিন রুমে যেটা ভাই আপনারা জানেন যে বেল মারে, মানে বেলটা মারতে যাবে দেখে তার ছিঁড়া। বললো কি ব্যাপার, তারও ছিঁড়া? আচ্ছা যাক আমি তাহলে একটু যা ডাক দিই। ডাক দিতে গিয়ে ভাই তখনই দেখে যে লঞ্চের যে সামনে একদম যেটা মানে উঠার যে একদম ফ্রন্টে দেখা যায় এখানে বিশ থেকে তিরিশ জন, হ্যাঁ বিশ থেকে তিরিশ জন, উনি আর অত কিছু মানে ভয়ে সে দেখি তখনই জমে গেছে। বললো যে বিশ থেকে তিরিশ জন দেখি লঞ্চের চারপাশে মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে, মনে হচ্ছে যে আমরা যেমন ত্রাণ দিলে যেরকম অনেক সময় দৌড়াদৌড়ি করে না নেওয়ার জন্য, এদিকে এরকম ভাবে দৌড় মানে ছুট মানে পাগলের মতো হয়ে গেছে। সে এটা দেখে তো স্বাভাবিক ভয় পাবে, সব সাদা পোশাক পরা চেহারা বিকৃত মানে কি মানে অস্বাভাবিক রকম বিকৃত যেটা সে বর্ণনা করতে পারেনি। সে তাড়াতাড়ি করে ইঞ্জিন রুমে এখন ডাক দিচ্ছে, ওনার যে আরো যে স্টাফরা ছিল বা পিচি মানে ওয়ার্ড বয়রা ছিল ইয়াতে কেউ নাই, যেহেতু ইঞ্জিন সব ক্যাবিন খালি কোনো যাত্রীও তো নাই। সে কি করবে এখন, আবার ভিতরে ঢুকে তারপর লঞ্চে হুইসেলটা বাজাতে চাচ্ছে, দেখে ওইটাও বাজছে না। সে এবার তখন কি করবে বলে, আমি এখন কি করব, মানে কি এখন কি থাকবো না কি করব। এর মধ্যে লঞ্চটা মনে হচ্ছে একটু শেক করতেছে, ঝাঁকতেছে, মানে দেখবেন ভাঙা রাস্তায় গাড়ি গেলে কিরকম লাগে কাঁপে, ওরকম ভাবে লঞ্চ কাঁপতেছে, কিন্তু সেটা তো অসম্ভব এই মেঘনা নদীতে। যাক সে কি করলো, এর মধ্যে থেকে তার পিছনে যে ক্যাবিনটা ডবল বেডের একটা ক্যাবিন, সে ক্যাবিন থেকে কিছু কথাবার্তা শুনতে পারতেছে, মানে চার পাঁচজন একসাথে কি কথা বলতেছে এবং কণ্ঠটাও সে মানে অস্বাভাবিক রকম মোটা। কেমন সে কি করবে এখন, কি ইয়া করবে না কি, সে এরকম প্রায় অনেকক্ষণ যায়। পরে সে সাহস করে তার তখন মাথায় আসে আমার কাছে সিগারেট আছে, সিগারেট যখন সে পকেটে হাত দিয়ে ধরাইতে যায় তখনই দেখে আরেকটা লোমহর্ষক কাহিনী, দেখে এখন তার নিচে না, এখন ওই যে নিচে যে তখন বিশ তিরিশ জন ছিল এখন সেটা ডবল হয়ে গেছে, মানে চল্লিশ ষাট সত্তর জনের মতো তার লঞ্চের চারপাশে, মানে ওই যে তার সাইড দিয়ে হাঁটার জায়গা দিয়ে হাঁটতেছে সামনে দিয়ে হাঁটতেছে। সে এইটা দেখে এখন কি করবে, এখন তো লঞ্চ ওই অবস্থায় তো কিছু করতে পারতেছে না, সে বেল বাজাতে চাচ্ছে নিচে ঘন্টা তার সিয়া বাতি জ্বল, এখন বাতিও জ্বলতেছে না। তারপরে এরকম গেল অনেকক্ষণ গেল, সে বললো যে তার কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেল, ঘড়িতে চায় দেখে রাত্র প্রায় দুইটা, লঞ্চ তখন আপনার পদ্মায় অলরেডি ছাড়াই গেছে, সে কিন্তু জানে না ঘটনা এগারোটা থেকে দুইটা প্রায় দেড়টা দুইটা কীভাবে গেল লঞ্চ পদ্মায় কি সে আর বলতে পারে না। বললো যে যাক মনে করছি সব গেছে। তারপরে নিচে গেলাম, নিচে যাওয়ার সময় যেটা হলো সে তারপরে সিঁড়ির কাছে যায় দেখে যেহেতু সব বন্ধ, মানে সোজাসুজি একটা সিঙ্গেল ক্যাবিন, বাথরুমের পাশে দেখে যেই লাশটা নিচে রাখছিল সেই লাশটা ওই ক্যাবিনে বসা অবস্থায়, সেইটা দেখে আর কিচ্ছু না, এক দৌড়ে নিচে নামে, সে আর কোনো কথা না, একদম নিচে যায় বলে যে লাশ করি। ওয়ার্ড বয় চিল্লাচিল্লি করে তোরা কই এত ডাকতেছে, তোরা বলে কি সেটা লাশ করছে, লাশ তো আসার যায় দেখে, হ্যাঁ লাশ ঠিক আছে কফিনের মধ্যেই লাশ আসছে, তো ঠিক আছে। আবার সে চারিদিকে চাই দেয় না, জোস্নাটা তো ওকে পারফেক্ট, একদম ফুল পারফেক্ট। সে আবার তাড়াতাড়ি বলে যে চল সবাই আমার সাথে দুজন রুমে চল। রুমে গেল, তিনটার দিকে ঘটলো আসল ঘটনা, হঠাৎ করে লঞ্চটা থেমে গেল। হঠাৎ কীভাবে লঞ্চ থামলো কেন, দেখে লঞ্চটা চরে আটকে গেছে, কিন্তু তখন তো ভরা বর্ষা, মানে চারিদিকে পানি থই থই। আর তখন সে বলে বললো আমি ভোলার কাছাকাছি, তো ওইখানে তো চর কোত্থেকে আসবে, আধা ঘন্টা লাগতেছে পুরো লঞ্চটাকে বের করতে। সে এদিক ওইদিক করতে সে করতে লঞ্চ তো আর বেরোচ্ছে না, করতে 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 যাক আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগলো, তারপর লঞ্চটা বের করলো। আবার তারপর যাচ্ছে, ঠিক দশ মিনিট পর হ্যাঁ মানে যে চাটা দিয়ে যায় ক্যাবিনে, সে ছেলেটা দৌড়ে আসলো, বললো ওস্তাদ এটা কাহিনী হয়ে গেছে, কী হয়েছে? লাশ নেই। লাশ নেই মানে লঞ্চে লাশ নেই, নদীর মধ্যে কীভাবে আসবে, এখানে কি চোর, কোনো স্পিড বোট, কোনো ডাকাতি হয় না, কিছু হয় না। দুজনকে ডাকলো, ওরা ঘুমেছিল, দুজনকে ডাকলো, সে তাড়াতাড়ি করে লঞ্চের স্পিডটা গতিটা কমাই দিল। তখন সব ঠিক, বাতি জ্বলতেছে, বেল বাজতেছে, হুইসেল বাজতেছে, নিচে যায় দেখেছে সবাই কান্নাকাটি, কী ব্যাপার কী হয়েছে? সে যেই লোকটা লঞ্চ ভাড়া করছিল তাকে বলে কী হয়েছে ভাই, বলে যে আপনি যখন লঞ্চটা চরে আটকেছিলেন, তো হ্যাঁ ভাই আমি তো অনেকক্ষণ ধরে জানি, যখন লঞ্চটা মানে চর থেকে শেষ হবে মানে বের হবে, আমি তো ভাবলাম একটু সামনে যাই দেখি কী অবস্থা, এতক্ষণ লাগতেছে। সামনে যাওয়ার পরে যে আর বাকি সবাই ঘুমিয়ে গেছে, লাইটও বন্ধ, আমি সামনে যাওয়ার পরে দেখি লঞ্চটা যখনই বেরিয়েছে তখন একটা মানে কফিনটার ঢাকনা একদম জোরে খোলার শব্দ, জোরে খোলার শব্দ, দৌড়ায় যায় সে, দৌড়ায় যায়, দেখে যে লাশ নেই। তাই ওই লোকটা বলতেছে যে আপনি কাউকে দেখছেন না, তো কাউকে দেখেন নাই, লাশ নাই, নাই তো নাই। তারপর সে বললো যে জীবনে শুনছি যে লাশ নাকি খাইতে আসে, চুরি হয় বা এত কিছু, কিন্তু নদীর মধ্যে কোত্থেকে আসবে, নদীতে তো ইম্পসিবল, এটা তো না আমাদের আশপাশে গাড়ি চলতেছে বা কিছু বা চিন্তাই হবে, এটা কোনো প্রশ্নই আসে না, কিভাবে আসলো এটা? আমি বললাম তারপরে কয়েক, তারপরে কি খালি কফি নিয়েই তাদের চলে যেতে হয়েছে। এই তারপরে উনি ঢাকায় আসার পরে তারপর তবাক আসছে যে জীবনে না খ্যাপ ভিক্ষা করবো তবু লঞ্চে আর যাবো না, এমনকি সে নাকি এখন বাড়িতে যায় সে বাসে, লঞ্চে যায় না। এই ছিল তার কাছ থেকে শোনা ঘটনা,
অনেক চমৎকার একটা ঘটনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের এখানে এসে এই ঘটনাটা শেয়ার করার জন্য, যারা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে আমি আজকে শুরুই করেছিলাম এরকম যে মানুষ কোনো না কোনো একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে কখনো না কখনো যায়। এই ঘটনাটাও খুব অদ্ভুত একটা ঘটনা, এবং আমরা সাধারণত সচরাচর গাড়িতে এরকম ঘটনা ঘটে শুনেছি, ট্রেনের ঘটনা আমরা শুনেছি, কিন্তু লঞ্চের ঘটনা এরকম সরাসরি শোনা হয় না। এবং অনেকেই যারা এখন লঞ্চে আছেন তাদের কাছে ঘটনাটা আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। শুনছেন আপনারা অনেকেই হয়তো, আমি জানি, কারণ আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। তোফাজ্জল আমাদের বনানী থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন থার্ড স্টোরি তার কাছে অনেক জোস লেগেছে। মহসিন বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন রহিম, এছাড়া আমাদেরকে ফাহাদ এসএমএস করেছেন, তিনি বলছেন ঘটনাটি চরম ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। লায়লা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভীষণ ভয় করছে। তালহা আমাদের এসএমএস করেছেন, ববি আমাদের এসএমএস করেছেন, আমি তো র্যান্ডম পড়ছি এবং দেখতে পাচ্ছি যে সবাই মোটামুটি বলেছেন যে ঘটনাটা অনেক ভালো লেগেছে। আলিফের ঘটনার প্রশংসা করেছেন কেউ একজন, আচ্ছা হ্যাঁ মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, জুই বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভীষণ ভয় লাগছে। তুষার আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়া এসএমএস করেছেন আমাদেরকে আল নূর ঢাকা থেকে, সাব্বির হুসাইন আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও বিদ্যুৎ, এছাড়া আমাদের ক্যাপ্টেন রুহুল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন শিয়াম রূপগঞ্জ থেকে, এছাড়াও এলমা ডিওএইচএস বাড়িধারা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন সাফি, এসএমএস করেছেন আমাদেরকে নির্জন, এছাড়াও আরও দেখতে পাচ্ছি অনেকে ফিরোজ মাহাদি, এছাড়াও আমাদের এসএমএস করেছেন মল্লিক, সোহান ঢাকা থেকে এসএমএস করেছেন, আমাদেরকে ফুয়াদ এসএমএস করেছেন, এসএমএস করেছেন অন্তর বাড্ডা থেকে, তার কাছে আলিফ ভাই ঘটনাটা জোস লেগেছে। মনীষা আমাদের এসএমএস করেছেন খিরগা থেকে, মিম এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সঈদ, এছাড়াও এসএমএস করেছেন লিটন সিলেট থেকে। আমরা চলে যাবো ছোট্ট একটা বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, আর এর মাঝখানে যারা আপনারা আমাকে এসএমএস পাঠাতে চান তাদেরকে নিয়মটি বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ORTI ফুর্তি স্পেস, দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি জাস্ট একটু পরে, আমার সঙ্গেই থাকুন এবং একটা মানে আমরা কথা দিচ্ছি বিজ্ঞাপনের পর পরই ফিরে আসবো, কয়েকটা মাত্র বিজ্ঞাপন আছে তারপর আমরা আবারও ফিরে আসছি, স্টে টিউন।
This track was downloaded from FusionBD.com. Oh.
হ্যালো, আমি নন্দিতা ইন্ডিয়া থেকে বলছি। আমি আগেও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে আরো একটি ঘটনা শেয়ার করতে চাই। এই ঘটনাটিও আমার সঙ্গেই ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা, যার কোন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমি পাইনি। তো ঘটনাটি ছিল এরকম, সেই সময় আমি কলকাতায় থাকতাম আমার বাবা মার সাথে, তখনও আমার বিয়ে হয়নি, এবং আমি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম। একদিন এরকম একটি ছুটির দিনে আমি আমার মার সাথে একটি মেলা দেখতে যাই। মেলা বসেছিল সেখানে পয়লা বৈশাখের সময়, এবং আমার সাথে আমার এক কাকু কাকিমা এবং তাদের ছোট মেয়ে, তারাও আসে। তো সেখানে একটা ছবির দোকান ছিল, ছবির দোকান বলতে ফ্রেমে বাঁধানো ছবি সেখানে বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকম ছবি, সিনারি, পোর্ট্রেট, ঠাকুর দেবতার ছবি, বা এমনি হয়তো কোনো কিরম বলবো মানে একটা মানুষের ছবি, সে পরিচিত হয়তো কেউ নয়, কারোর মনের কল্পনা থেকে কেউ এঁকেছে, এবং সেরকমই ছবিপত্র সব ওখানে বিক্রি করছিল। এবং একটি ছবি আমার খুব পছন্দ হয়, খুব একটা বড় নয়, ছোট সাইজের ফ্রেমে বাঁধানো ছবি, ছবিটা খুব কালারফুল ছিল, প্রচুর ফুল ছিল ছবির মধ্যে, এবং ছবির ঠিক মাঝখানে একটি মেয়ের চেহারা ছিল, আবক্ষ একটি মূর্তি। মেয়েটির চোখ, কটা চোখ ছিল, আঁকা ছিল ওটা, কারণ আঁকা ছবি, কটা চোখ, তার চারপাশে প্রচুর ফুল, একটা ফ্লোরাল প্রিন্টের শাড়ি পরেছিল সে, এবং তার মাথায় অনেকখানি লাল সিঁদুর ছিল তার সিঁথিতে, এবং সিঁদুরটা যেরকম করে আমরা হিন্দু মেয়েরা সিঁথিতে সিঁদুর পরি ঠিক তেমন নয়, যেন ওপর থেকে কেউ এক মুঠো সিঁদুর ফেলে দিয়েছে মাথায়, যেমন করে দোলের দিন আবির ছোঁড়া হয় খানিকটা সেই রকম, এবং এরকমই খানিকটা সিঁদুর তার সিঁথি ছাড়িয়ে কপালে এসে পড়েছে। ছবিটা আমাকে খুব আকৃষ্ট করে এবং ছবিটা দেখে আমার ভীষণ ভালো লাগে, এবং আমি ছবিটা কিনতে চাই। তো আমার মা আমাকে বলেন যে কি দরকার, শুধু শুধু একটা ছবি কিনে তার থেকে মানে অন্য কোনো সিনারি টিনারি কিন, একটা মানুষের মুখ, একটা মেয়ের মুখ যাকে তুই চিনিস না, কিনে কি হবে। কিন্তু ছবিটা আমাকে ভীষণ আকর্ষণ করে, মানে আমি দোকান থেকে বেরোতেই পারি না, আমি ওখানে দাঁড়িয়েই থাকি যে আমি ছবিটা কিনবো। আমি আমার কাকুকেও জিজ্ঞেস করি কাকু ছবিটা কেমন, কাকু বলেন যে ছবিটা ভীষণ সুন্দর, তুমি কিনতে পারো। তো আমি ছবিটা কিনে আমি বাড়িতে নিয়ে আসি এবং ঠিক করি আমার বেডরুমে লাগাবো। সেই সময় আমার বেডরুমে আমার বিছানার পাশে একটি হুকে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগানো ছিল, একটা লাইনিং স্কেচ, এবং সেটাকে নামিয়ে বাইরের ঘরে লাগিয়ে সেই জায়গায় আমি এই নতুন ছবিটা লাগাই। এবং বলে রাখা ভালো, ছবিটা এরকম জায়গায় ছিল, আমি বিছানায় যেভাবে শুতাম আমার ঠিক পায়ের দিকের দেওয়ালে ছবিটা ছিল, এবং এরকম জায়গায় এরকম পজিশনে ছিল যে আমি ঘুম থেকে উঠেই ছবিটা দেখতে পেতাম। ঘরে আমি একাই শুতাম, ছবিটা সবাই খুব প্রশংসা করতো, যেই দেখতো সেই বলতো ছবিটা খুব সুন্দর। আমি তখন মাকে বলতাম, দেখেছো মা, সবাই বলে ছবিটা সুন্দর। কিন্তু এক অদ্ভুত ঘটনা আমার সঙ্গে ঘটতে থাকে, আমি রাত্রিবেলা যখন ঘুমোই হঠাৎ করে আমার বিনা কারণে ঘুম ভেঙে যায়, এবং আমি খুব ভয় পেতাম। ভয় পেতাম কোনো কারণেও নয়, না কিছু দেখেছি, না কিছু শুনেছি, না কোনো দুঃস্বপ্ন দেখেছি, আমি আমার ভয় করতো, অকারণে ভয় করতো। আমি বারবার ঘুমানোর চেষ্টা করতাম, একটু ঘুমতো, আবার ভয় করতো, আমি বুঝতে পারতাম না। এরকম দু চার দিন চলার পর আমি একদিন মাকে বলি, এবং মা বলেন যে হয়তো ভূতের কোনো সিনেমা দেখেছিস, যেমন তুই দেখিস আর না তো গল্প পড়েছিস, তাই জন্য ভয় করছে। কিন্তু আমি সেই সময় কোনো ভূতের সিনেমা দেখিনি, আমি কোনো হরর মুভি, হরর স্টোরি কিচ্ছু পড়িনি, দেখিনি, নাথিং। এবং আমার এটা ভেবে অদ্ভুত লাগতো যে ভয় পাওয়ার একটা কারণ তো থাকে, কিছু দেখে মানুষ ভয় পায়, কিছু শুনে মানুষ ভয় পায়, আমি অকারণে কেন ভয় পাবো। এবং আরেকটা জিনিস আমার সঙ্গে হতো, আমি যখন ছবিটার দিকে দেখতাম বেশ খানিকক্ষণ আমি ওটার দিকে তাকিয়েই থাকতাম, একটা অদ্ভুত আকর্ষণ ছিল ছবিটার মধ্যে। আর সে যে মেয়েটির মুখ ছিল ছবিটার মধ্যে, তার দৃষ্টিও খুব অদ্ভুত ছিল, মানে কিরম বলবো, তার মুখে কোনো হাসি ছিল না, তার মুখটা মুখে কোনো দুঃখের ছায়াও ছিল না, অনেকটা বলা যায় একটু সিডিউসিভ তার লুক ছিল। আমি খুব আকৃষ্ট হতাম ছবিটার দিকে, তাকিয়ে থাকতাম বিনা কারণে অনেকক্ষণ। কিন্তু রাত্রিবেলা হলেই আমার ওরকম সমস্যা হতো, আমি ভয় পেতাম। এরকম ভাবে মাস দুই কেটে গেল, হঠাৎ আমার মনে হলো যে মেবি হয়তো ওই ছবিটার জন্য এরকম হচ্ছে, কারণ ছবিটা আনার আগে আমার সঙ্গে এরকম হতো না। আমি ভাবলাম যে ঠিক আছে, দেখি কি হয়। ছবিটা আমি খুলে বাইরের ঘরে লাগিয়ে দিলাম, এবং ওখানে যে ছবিটা ছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছিল, আমি সেটা লাগিয়ে দিয়ে আবার যেমন আগে ছিল, এবং সারপ্রাইজিংলি তারপর থেকে আমি আর ভয় পেতাম না। রাত্রিবেলা আমি আরাম করে ঘুমোতাম, আমার কোনো ঘুমটুম ভাঙতো না। জেনারেলি আমার বাড়ির, আমার ফ্ল্যাট, আমার যে রুম তার জানলার পাশে মাঝে রাত্রে অনেক কুকুর ডাকাডাকি করে, কিন্তু তাতেও আমার ঘুম ভাঙতো না, আমার খুব আরামে ঘুম হতো। তো আমি ভাবতাম যে তার মানে ছবিটার জন্যই প্রবলেম হতো। আমি একদিন মাকে বললাম, মা আমার কথা বিশ্বাস করলেন না, বলে তুই যত সব আজগুবি জিনিসপত্র দেখিস আর সেসবই কল্পনা করিস। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি তো শান্তিতে আছি, আমার কাছে এটাই যথেষ্ট। তো ঘটনাটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু ঘটনাটা এখানে শেষ হলো না। একদিন আমি হঠাৎ আমি আমি অফিস থেকে আমি যেরকম আমার টাইমিং ছিল অফিসে দুপুর 1:30 থেকে রাত্রে 10:30, তো বাড়িতে ফিরতে ফিরতে আমার 11:30 বেজে যেত, অফিসের গাড়ি বাড়িতে নামিয়ে দিয়ে যেত। তো আমার মা কি করতেন, আমার মা নিজের ঘরে গিয়ে শুয়ে না পড়ে যতক্ষণ না আমি বাড়িতে আসি বাইরের ঘরে আমাদের ড্রয়িং রুমে ওয়েট করতেন আমার জন্য। ওখানে আমাদের একটা ছোট দিওয়ান আছে, আমার ওখানেই শুয়ে থাকতেন, টিভি দেখতেন, গান শুনতেন, কখনো কখনো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়তেন। একদিন আমি এসে দরজা খুলে দেখি মা ভীষণ একটা মানে অদ্ভুত মুখ করে বসে আছে বিছানার উপর। তো আমি ভাবলাম বুঝি অসুস্থ বোধ করছেন। আমি বললাম যে কি হয়েছে, শরীর খারাপ? মা বললো যে না, সে অদ্ভুত তার নাটা ছিল। আমি বললাম কি হয়েছে আমাকে বলো। মা বললো যে তুই না ঠিকই বলেছিলি, দুদিন ধরে আমি এই ঘরে রয়েছি এবং আমার মা যেখানে বিমানের উপর শুয়ে থাকে আমার মাথার কাছে ছবিটা, ওই সেই মেয়েটির ছবিটা ছিল। মা বললো দুদিন ধরে আমি ঘুমিয়ে পড়ছি এখানে এবং পড়ে দেখছি অকারণেই আমি কেউ ভয় পাচ্ছি, আমার অকারণেই ভয় করছে। টিভিতে নর্মাল একটা বাংলা সিরিয়াল চলছে, মানে ভয়ের কোনো কিছু নেই কিন্তু আমি ভয় পাচ্ছি এবং আমি বুঝতে পারছি কেন ভয় পাচ্ছি। ঘরে আলো, ইভেন আমার মা ঘরে আলো জেনে ঘুমোচ্ছিলেন, পাশের ঘরে আমার বাবা ঘুমোচ্ছেন, একদম লাগোয়া ঘর, কিন্তু আমার মা ভয় পাচ্ছে। সেদিন আমার মা আমার কথা বিশ্বাস করেছিলেন যে ছবিটাই হয়তো কোনো সমস্যা জানো এবং ছবিটার জন্যই এই ভয়ের সৃষ্টি। অথচ আমার বাড়িতে আমার মাসি আসেন, আমার কাজিন ভাই বোনেরা আসে, ওই ওই ঘরে তারা শোয়ে, কিন্তু তারা ভয় পায় না, আমি পাই, আমার মা পান। আমার বাবার কথা জানি না, কারণ বাবা ওই ছবিটার ওই যে ঘরে আছে আমার বাবা ওই ঘরে কখনো শোন না। তো আমি এই ছবিটার কথা আমার বন্ধুদেরও বলেছি, তারা বিশ্বাস করেছে এবং আমি বলেছিলাম যে কেউ যদি ইন্টারেস্টেড থাকে আমি ছবিটাকে দিতে পারি, সে বাড়ি গিয়ে ট্রাই করে দেখতে পারি যে আমার সঙ্গে বা আমার মার সঙ্গে যেটা হয়েছে সেটা তাদের সঙ্গেও হয় কিনা। কিন্তু আমার বন্ধুরা সেই সাহস দেখায়নি এবং ছবিটা এখন আমার বাড়িতেই আছে এবং খুব অদ্ভুত, আমি সেই ছবিটা হাতে ধরে ফেলেও দিতে পারিনি। ওটা আমি যতবার ভেবেছি ফেলে দেবো ছবিটার সামনে দাঁড়িয়ে আমার কিরকম অদ্ভুত যেন হয়, আমি ছবিটা কিছুতেই ফেলে দিতে পারি না। আমার বসার ঘরে এখনো ছবিটা আছে, এখন আমি বিবাহিতা, আমি কলকাতার বাইরে, আমি মহারাষ্ট্রের একটি শহরে থাকি এবং আমার মা ওই ঘরে আজও ঘুমন না, তাই নিজের ঘরে ঘুমন, ভয় আমি যে ঘরে থাকতাম সে ঘরে ঘুমন, ওই ঘরে ঘুমলেই তিনি ভয় পান, সেজন্য তিনি এখন এই ঘরে ঘুমন না। সেই ছবিটা আমার মাও ফেলে দিতে পারেনি, অদ্ভুত একটা আকর্ষণ আছে ছবিটার মধ্যে, যেটা আমি জানি না সেটা কি, আমি জানি না ওই ছবিটা সত্যিকারের কোনো মানুষকে দেখে আঁকা হয়েছিল নাকি যিনি এঁকেছিলেন তার মনের কল্পনা থেকে এঁকেছিলেন, কিন্তু এই ভয়ের ব্যাপারটা কি করে সেই ছবিটার সঙ্গে জড়িত আমি জানি না। আমি সেই দোকানদারকে আর খুঁজে পাইনি যাকে জিজ্ঞাসা করবো, সুতরাং সেই ছবিটা আমার ঘরে একটা আনরিজলভ মিস্ট্রি হয়ে রয়ে গেছে। এটাই ছিল আমার ঘটনা, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল অফ ইউ।
রেকর্ড ফাইল শুনলাম এবং এই অডিও ক্লিপটি আমরা পেয়েছি, আপনারা শুনলেন যে কলকাতার ইন্ডিয়ার মহারাষ্ট্র থেকে, অর্থাৎ এটা আমরা পেয়েছি পুনে থেকে। সো আশা করছি আপনারা সবাই এনজয় করছেন, শুনছেন সবসময় রেডিও ফুটি, ঘড়িতে সময় রাত 1:05, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনারা তো অবভিয়াসলি আমাদের সাথেই রয়েছেন। আর সেই সাথে জানি দিচ্ছি যারা এই মাত্র আমাদের সাথে জয়েন করলেন তাদেরকে জানি দিচ্ছি কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদেরকে আপনারা SMS পাঠাতে পারেন, মোবাইলের মেসেজ টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল পাঠাতে চান ইমেল অ্যাড্রেসই বলে দিচ্ছি, কারণ ইমেল পাই বলেই আমরা ভূত FM-কে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা 3 বছর পার করেছি শুধুমাত্র আপনাদের এই মানে অক্লান্ত সহযোগিতার জন্য আর কি। তো প্রতি সপ্তাহে যেভাবে আপনারা অপেক্ষা করে থাকেন যে আজকে নিশ্চয়ই আরও ভয়ের কিছু ঘটবে, আমিও প্রতি সপ্তাহে প্রতিটা দিন অপেক্ষা করে থাকি আপনাদের ইমেইলের জন্য যে আমি মনে হয় গতকালকে যে ঘটনাটা পেয়েছি তার চাইতে আজকে আরও ভয়ঙ্কর কোনো ঘটনা পাবো। সো এটা অনেক ডিফিকাল্ট একটা কাজ, আপনারা অনেক সহজ করে দিয়েছেন এবং আশা করছি যে ভবিষ্যতে ঠিক এইভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন। যাই হোক, আমি আজকের এই চমৎকার এপিসোডটি আমি চমৎকার বলতে বাধ্যই হচ্ছি, কারণ আপনাদের যে সমস্ত এসএমএস দেখছি, এসএমএস গুলোতে আপনারা লিখেছেন যে আপনারা অনেক এনজয় করছেন। তো আজকের এই এপিসোডটি যদি আপনারা মিস করে ফেলেন সামাও, তাহলে আপনারা যেটা করতে হবে, আপনারা এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন। অ্যান্ড সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেই এপিসোডটি চাইলে আপনি সেখান থেকে শুনতে পারবেন। আর আপনি যদি চান ভূত এফএম টিউনটা আপনার কভার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোডটা আপনাকে মনে রাখতে হবে। একটা কোড ইজ 92125, এবং আপনি জাস্ট এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন একটা এসএমএস পাঠিয়ে। আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125, এবং এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারের মাধ্যমে। এই মুহূর্তে যে অডিও যে যে ট্র্যাকটা প্লে করছে, অর্থাৎ যে টিউনটা প্লে করছে, সেটা আপনার টিউন হয়ে যাবে। যাই হোক, আপনাদের এখনও দেখছি এসএমএস, এবং আপনারা কেউ বলছেন যে প্রথম ঘটনাটা ভালো, কেউ বলছেন থার্ড স্টোরিটা ভালো, কেউ বলছেন সেকেন্ডটা ভালো। তো আপনাদের অনেকেরই এসএমএস আমরা পাচ্ছি, এবং আপনাদের উপরে নির্ভর করে যে কোন ধরনের ঘটনাগুলো সিলেক্টেড হবে। সো আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আমাদেরকে এসএমএস মাধ্যমে। আপনাদের এসএমএসগুলো আমাদের কাছে সযত্নে সংরক্ষিত থাকে, এবং আমরা আপনাদের এসএমএস খুব গুরুত্ব সহকারেই পড়ি, সেটার প্রতিফলন নিশ্চয়ই আপনারা বিভিন্ন এপিসোডে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা চলে যাবো আমাদের পরের ঘটনায়, এবং আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে সত্যি মানে খুলনা আমাদের সাথে বেশ মানে কি বলবো যে আমাদের প্রতি সহযোগিতার হাত অনেকটা প্রসারিত করেছে। আজকেও আমাদের এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন স্টুডিওতে, তিনি ঢাকা থেকে না, তিনি ঢাকার কোনো জায়গা থেকে না, তিনি এসেছেন সরাসরি খুলনা থেকে, এবং আজকে সকালে তিনি ঢাকায় নেমেছেন এবং সরাসরি আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য সশরীরে তিনি খুলনা থেকে এসে পৌঁছেছেন। তো আমার আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই, সুতরাং ভাষা যেহেতু নেই, সুতরাং সেই ব্যাপারে আলোচনা করেও লাভ নেই, ভাষাহীন হয়ে যাবে তাহলে ব্যাপারটা। যাই হোক, আমরা প্রথমে জানতে চাই আপনার নামটা একটু বলবেন প্লিজ।
আনসার ভাই, আমার নাম সুলতান মাহমুদ, আমি এসেছি খুলনা শের বাংলা রোড আমতলা থেকে।
ওকে, তো মানে আপনি এই যে আসলেন, আপনার তার মানে ভূত এফএম এর প্রতি আমি ধরেই নিব যে আপনার অসম্ভব ভালোবাসা, সেই কারণে আপনি এখানে এসেছেন। ওকে, তো আপনাকে দেখে নিশ্চয়ই আরো অনেকে উৎসাহিত হবেন, যদিও আমি জানি যে অনেকেই আসতে চান। তো আমি একটা জিনিস বলবো যে আপনারা আপনার ঘটনাটা পাঠিয়েই দেখুন, যদি আপনার ঘটনা ভালো হয় এবং আপনার ঘটনা যদি আসলেই মানে জাস্ট আমরা সবাইকে শোনারও মতো হয়, তাহলে অবশ্যই আপনার ঘটনাটি সিলেক্টেড হবে। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটি কি আপনার নিজের সাথে ঘটেছে না অন্য কারো ঘটনা?
এটা অ্যাকচুয়ালি ঘটেছে আমার একটা ছোট ভাই সোহানাবির নাম করে,
আচ্ছা
আব্দুল্লাহ বলি আমরা, ওর প্রায় 7-8 বছর আগের ঘটনা। ও অনেক আমি রিকোয়েস্ট করছি ওকে রেডিও ফুর্তিতে ঘটনাটা মানে শেয়ার করার জন্য, ও তো রেডিও ফুর্তির দূরে থাক, ইভেন আমার সঙ্গেও ঘটনাটাও শেয়ার করতে কোনোভাবে রাজি না। ও সবসময় মানে ভয় করে এগুলো আর কি, খুব অনেক রিকোয়েস্ট করে এই ঘটনাটা ওর কাছ থেকে আমি শুনছি। সো মানে ও যেখানে ভয়টা পাইছিল এখনো পর্যন্ত সেখানে সেখান দিয়ে যাতায়াত করে না, যে পথে ভয়টা পেয়েছিল।
আচ্ছা,
এখন অনেক বড় হয়েছে, এবার ইন্টার পাস করছে ভাইটা।
আচ্ছা,
তো আমি ঘটনায় চলে
যাচ্ছি প্লিজ।
ঘটনাটা প্রায় 7-8 বছর আগের ঘটনা আসলে ভাই, তখন ওর বয়স হবে 13-14 বছর এরকম। তো এটা ঘটনাটা ঘটেছে হচ্ছে তেরখাদার নাচুনিয়া এলাকায়, খুলনার ভিতরে একটা থানা তেরখাদা। তো নাচুনিয়া এলাকায় ওর ফুফু বাড়ি থেকে ওদের বাড়ির ডিস্টেন্সটা প্রায় 4-4.5 কিলোমিটার হবে। তো ওর ফুফু বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল শীতকালে, অনুষ্ঠানটা ছিল হচ্ছে মানে ধান কাটা উৎসব, মানে যখন ধান পেকে যায় তখন এই প্রতিবার এই ধান কাটা উৎসব বলা হয়। একদিনে সব ধানগুলো কেটে এনে বাড়িতে মাড়াই করা হয় এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হয় বড় আকারে। তো যখন ওর ফুফু বাড়ি এরকম অনুষ্ঠান হচ্ছিল, ওরা ছিল 3 কাজিন ওখানে। তো যখন ওর অনুষ্ঠান শেষ তখন প্রায় 12:30 মতো বা 12:15 এরকম বাজে। তো ওর ফুফু দাদুর জন্য কিছু খাবার দিয়ে ওদেরকে একটা টিফিনকারী বাটিতে করে দিয়ে দেয়, বলে যে তোমরা চলে যাও, কোনো সমস্যা হবে না, কারণ পূর্ণিমার চাঁদ ছিল। তো গ্রামের মানুষ চাঁদ থাকলে কিছুটা মানে ভয় কম করে। তো তিনজনকে একসঙ্গে ছেড়ে দিল। তো তো তিনজন ওরা খাবার নিয়ে যখন রওনা দিচ্ছে, যাওয়ার পথটা ছিল এরকম যে ম্যাক্সিমাম পথটাই নদীর পাশ দিয়ে।
আচ্ছা,
তো যাওয়ার পথে আর একটা তেঁতুল গাছ আছে, এই তেঁতুল গাছটার কথা না বললে পারতেছি না। আমরা মুরব্বীদের কাছে শুনেছি ওইটার ডাল কাটতে গেলে বা তেঁতুল গাছের গায়ে আঘাত করলে রক্ত পড়ে, আর এখনো ওইটা কেউ মানে তেঁতুল গাছটা কেটে বা ইয়ে করে টেস্ট করতে যায় না, সেই সাহসটা কেউ দেখায় না, যার কারণে আমরা পুরোপুরি শিওর না। কিন্তু মানে লোকমুখে শুনি এবং মুরব্বীদের কাছেও শুনছি, যার কারণে ওইটা খুবই ভয় করে চলে সবাই। তো যাই হোক, ওরা যখন আমার ফুফু বাড়ি থেকে রওনা দিল, ওর ওই তেঁতুল গাছটা অতিক্রম করার আরো বেশ কিছুক্ষণ আগে, প্রায় 200 হাত আগে, ওরা একটা খুব একটা মানে গরম একটা বাতাস অনুভব করলো। অথচ শীত মানে খুবই শীত, তখন গরম বাতাস আসার কোনো সম্ভাবনাই ছিল না। ওদের শরীর একটু ভার করে নিয়ে আসে। তো ওরা তিনজন, একজন ছিল ওদের ভিতরে যে খুব একটু সাহসী, ওদের একটা বড় কাজিন, তো ওর নাম ছিল অ্যাকচুয়ালি সোহাগ। তো ও আর কি সবাইকে বললো যে তোমরা মানে ভয় করো না, হাঁটতে থাকো, কোনো সমস্যা না, আমি আসি, আর পিছনে কেউ তাকাবে না। এখন ওরা হাঁটতেছে, একটু পরে মানে তেঁতুল গাছটার কাছে যখন আসছে, তখন প্রচুর মানে প্রচুর ভয় পাইছে ওরা, যেমন নিজেদেরকে এমন ভার করে নিয়ে আসছিল যে মানে হাতে যে খাবারের বাটিটা আছে ওইটা নিচে নেমে যাচ্ছিল, মানে কেমন মানে ভার ভার লাগতেছিল। এবং হাত পায়ে খুব একটা যখন বল না থাকে, মানে পা কেমন যেন সামনের দিকে আগাচ্ছে না। তো আর পাশে তো নদী, নদীতে মনে হচ্ছে যে মানে বস্তা ভরে ভরে সুরকি ফালালে যেরকম একটা আওয়াজ হয় ওইভাবে একটা আওয়াজ হচ্ছে। তো ওরা এ সত্ত্বেও মানে আস্তে করে একটু আগাতেই হবে, মানে ওইখান থেকে একটু সামনের দিকে না যেতে পারলে তো ওরা বাড়িয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে খুব মানে কষ্ট করে দোয়া কালাম পড়তেছে মনে মনে আর আগাচ্ছে। একটু সামনে যাওয়ার পরে মানে কোনো রকম কষ্ট করে তেঁতুল গাছটা ওরা ছাড়াইছে, বাট তেঁতুল গাছটা যখন ছাড়াইছে তার একটু সামনে যেয়ে দেখে যে মানে একটা সাপ লম্বা হয়ে শুয়ে আসে রাস্তার এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত, মানে নদী যে সাইডে ওই সাইডে হচ্ছে মাথা দিয়া, মানে সাপটা মেবি পানি খাচ্ছে এরকম হবে। তো ওরা মানে ওই সাপটা দেখে তখন হঠাৎ করে মানে এমন ভয় পায় যে মানে কেউ আর টাকা থাকতে পারে না। বিশেষ করে আমার এই ছোট ভাইটা, ও হচ্ছে ভয়ে চোখ বুঝে ও এখানে মানে দোয়া পড়া শুরু করে। ও নিজে আমাকে বলছে যে ও হচ্ছে সাত সালাম পড়ছিল, সাত সালাম পড়লে জিমরা বা কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সহজ। তো ও সাত সালাম পড়ার পরে চোখ বুঝে খুবই কষ্ট করে মানে একটু মানে 2-3 মিনিট পর ওর গা থেকে ঘাম বের হয়ে গেছে। তারপরে ও দেখে যে মানে চোখটা খুলছে, ওরা চোখটা খুলে দেখে যে সাপটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তো যখন সাপটা সরে যাচ্ছে সেটা দেখে ওরা একটু সাহস করে আস্তে আস্তে আবার আগাতে থাকে। একটু আগানোর পরেই নাচনিয়া বড় ব্রিজ, সেই ব্রিজটা পার হয়ে দেখে যে 2-3টা ভ্যান আছে ওইখানে, সারা রাত প্রায় ভ্যান থাকে ওইখানে, চার দোকান থাকে, তো 2-1টা চার দোকান খোলা ছিল। তো ওরা এখানে যাওয়ার পরে কিছু সাহস পায়, পাওয়ার পরে ওরা মোটামুটি ভ্যানে উঠে বাড়িতে যায়। তো ওদের ভিতরে আর একটা কাজিন ছিল ওদের, ওর মতোই বয়সী, সে হচ্ছে রুবেল। তো ও যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে সবাইকে দাদু গোসল করতে বলে যে এইভাবে ভয় পেয়ে আসলে গোসল করে নিতে হয়, গোসল না করলে আর কি ভয়টা বেশি থেকে যায়, পরে পরবর্তীতে এটা সমস্যার সৃষ্টি করে। তো ও যখন রুবেলে গোসল করছিল, বাট পরের দিন সকাল থেকে রুবেলের জ্বর আসছিল, মানে খুবই জ্বর, আর এখনো পর্যন্ত ওর স্বাস্থ্যটা খুব হ্যাংলা, ওর স্বাস্থ্য ভালো হয় না। তো বা 12 বা 13 দিন এরকম জ্বরটা ছিল। জ্বর থাকার পরে ওর মানে অনেক ওষুধ খাইছে, ডাক্তার দেখাইছে, কোনোভাবে কাজ হয়নি। পরে এখানে আমাদের এক হুজুরের কাছ থেকে ঝাড়া আনা হয়, আর ঝাড়ানোর পরে ওর শরীর থেকে জ্বরটা চলে যায় আস্তে আস্তে। তো এখনো মানে আমাদের এই ছোট ভাইটা ওই তেঁতুল গাছের ওই পথটা দিয়ে রাসেল ভাই অতিক্রম করে না এখনো, মানে ও অন্য পথ দিয়ে ওদের বাড়ি যায় এখনো। ও খুলনায় পড়াশোনা করে, এখন শহরেই থাকে, গ্রামে থাকে না। তো ওই তেঁতুল গাছটাকে ওরা এখনো ভয় করে, গা ছমছম করে এখান দিয়ে গেলে। এটাই ছিল আমার স্টোরি।
অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার ঘটনার জন্য সবচাইতে বেশি মানে ধন্যবাদ প্রাপ্য আপনারই, কারণ আপনি অনেক দূর থেকে এসেছেন এবং আমাদের সাথে আজকে একসাথে এরকম লাইভ একটা ঘটনা আপনি শেয়ার করলেন সবার সাথে। অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদের স্টুডিও পর্যন্ত আসার জন্য। জিউক আমাদের এসএমএস করেছেন শ্যামলী থেকে, ভূত এফএম শুনছেন এবং তিনি বলছেন ভয়ের কাহিনী। ইমরান আমাদের রংপুর থেকে এসএমএস করেছেন, নিলয় ধানমন্ডি থেকে এসএমএস করেছেন, তিনি বলছেন যে এই ঘটনাটা অনেক তার কাছে ভালো লেগেছে। পুলক আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও শাওন, এছাড়াও তিনি উজিরপুর বরিশাল থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে এছাড়াও রেজাউল এসএমএস করেছেন, এসএমএস করেছেন শাহিন, সুমন খুলনা থেকে, নাদিয়া নাদিম আমাদেরকে এসএমএস করেছেন, কদমতলী সিলেট থেকে ইমন, মতিঝিল থেকে আমাদের এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন জুয়েল, কিশোরগঞ্জ থেকে শুভ আমাদেরকে এসএমএস করেছেন, ধামরাই থেকে, এছাড়াও রিন্টু আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সওয়াদ, খুলনা থেকে ডিজে শাইল আমাদের এসএমএস করেছেন কলাবাগান থেকে, এছাড়াও তন্ময় গ্রিন রোড থেকে এসএমএস করেছেন, মুন্না হবিগঞ্জ থেকে এসএমএস করেছেন, সাইফ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন ইব্রাহিম, সাব্বির খুলনা থেকে, সীমা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদের তন্ময়, তন্নি আকবর, মোহাম্মদ ইব্রাহিম সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন 48 স্পেস দিয়ে, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আবারও আলিফের কাছে।
থ্যাংক ইউ রাসেল ভাই। আমি যে চাচার কথা বলেছিলাম যে একজন কবর খুঁড়ে যে ওনার সাথে আমার পরিচয় হয়েছে, তো সে তার সাথে আমি ঈদের পরপরই দেখা করতে যাই। তো দেখা করার পরে যখন আমার সামনাসামনি হই, তো আমি জিজ্ঞেস করি যে আপনি আমাকে একটা ঘটনা বলেন যেখানকার ওই যেসব যেসব জায়গা যে জায়গাটায় ঘটনা ঘটেছে সেই জায়গাটাতে আমার বাড়ি আর কি। আজকে এখন যে ঘটনাটা বলবো, তো আমি যে উনি বলেন যে অন্য একটা ঘটনা শেয়ার করেন, তো আমাকে বলি যে আপনার কোনো নিজের ঘটনা এক্সপিরিয়েন্স কথা থাকলে বলেন, তো উনি এই ঘটনা শেয়ার করেন। এটা হচ্ছে আজকে থেকে 30 বছর আগের ঘটনা। তো রাত 12টা বাজে তখন, আর 30 বছর আগে আসলে ওই এরিয়াটায় কোনো ধরনের ইলেকট্রিসিটি কিছুই ছিল না, পুরো অন্ধকার একটা মানে অজপারাগার মতো। তো ওনার বাড়ির পাশে একটা কবরস্থান ছিল, ওখানকার এরিয়ার কবরস্থান, বড় কবরস্থান মোটামুটি। তো ওই কবরস্থানে নর্মালি সে কবর খুঁড়তেন। তো ওই দিন রাত 12টা বাজে, তো ঘুমাচ্ছিল আর কি, ওনার সময় দরজা নক করে এবং ওনার ওয়াইফ জেগে ওঠে। তো আমার ওয়াইফ ওনাকে জাগে তোলে, বলে যে দরজা কে নক কারণাচ্ছে একটু দেখো। তো সাউন্ড আসছে যে খায়ুজাটা গেটটা খোলেন। তো ওনারই একটু ওনার থেকে একটু কম বয়স, ওনাকে চাচা ভাতিদের সম্পর্ক আর কি। তো আসছে আর কি ওনার পাশের বাড়ির একটা লোক, নাম হচ্ছে সাইফুল। ও নর্মালি মানে যে এরিয়াতে ওই এরিয়ার রিক্সা চালায় আর কি। তো রাত্রে আসে দেরি করে, 11:30 কোনো সময়, 12:30, 1:00। তো বললো যে আসেন চাচা আসেন, একজন মহিলা তার বাচ্চা নিয়ে বসে আসে, কবর দিতে হবে। তো আমি উনি জিজ্ঞেস করলেন যে আসলে ঘটনাটা কি বলতো। তো বলে যে আমি যখন রাত্রেবেলা আসছি মানে রিক্সা চালিয়ে বাড়ির দিকে আসছি, এমন সময় রাস্তা দিয়ে হাঁটা অবস্থায় হেড মানে সামনে এসে একটা মহিলাকে কাঁদতে দেখি। তো মহিলাটা একটা মানুষ নিয়ে বসেছিল এবং কান্না করছিল। তো দূর থেকে কাছে আসার পর দেখতে পারলাম যে এটা যেহেতু হাইট বেশি না, তো একটা বাচ্চারই ডেড বডি সামনে, এবং পুরো বডিটা ঢাকা ছিল ওড়না দিয়ে, একটা কাপড় দিয়ে আর কি, নর্মাল কাফনের কাপড় না, নর্মাল একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। তো উনি মহিলাটা কাঁদছিল এবং বলছে যে ভাই আমার বাচ্চাটাকে কবর দেওয়ার ব্যবস্থা করেন। তো উনি বলেন যে দেখেন, তো লাস্টার কাপড়টা সরাতেই মানে উনি দেখলেন যে ওই ফোসকা পরা মুখের মধ্যে খুবই বাজে অবস্থা। তো সাথে সাথে বলেন যে না না থাক, দেখানো লাগবে না, তো সামনেই কবর স্থান আছে, আপনি একটু আপনার এটা নিয়ে একটু কাইন্ডলি সামনে যেতে পারেন বা এখানে থাকেন, আমি লোকজন দেখার ব্যবস্থা করছি। তো উনি ওই খায়দুল চাচার বাসায় এসে ওই 12টার দিকে কার্নারে, তো খায়দুল চাচাকে নিয়ে উনি ওই স্পটে যায় এবং স্পটে যাওয়ার পরে দেখে যে ওখানে কেউ নেই। তো রাত তখন 12:30 দিক। তো ওই মহিলা এবং ওনার বাচ্চা যে ডেড বডিটা নিয়েছিল উনি বসে, উনি সামনে নিয়ে আর কি। তো বললো যে তলে গেল কোথায়, তলে ওই খায়দুল চাচা বললো তলে যদি এরকম হয় তলে ওই কবরস্থানের কাছেই গেছে হয়তো বা। তো ওনারা দুজন মিলে কবরস্থানের কাছে গেল, দেখলো হ্যাঁ আসলেই মহিলাটা বাচ্চাটা নিয়ে কবরস্থানের সামনে বসে আছেন কাঁদছে। তো তাকে অনেকবার জিজ্ঞেস করা হলো যে কি কারণে কিভাবে মারা গেছে, তো উনি কিছু বললেন না এবং ওই ডেড বডির থেকে পচা দুর্গন্ধ আসছে। তো খায়দুল চাচার সাথে ওই ওখানে কবরস্থানের সাথে একটা ছোট মসজিদ ছিল, জানাজা দেওয়ার জন্য ওই মসজিদটা দেওয়া, ওখানে একটা হুজুর আছে, উনি হুজুরের সাথে সে দেখা করে এবং হুজুরকে জাগিয়ে তোলে। এবং যেহেতু রাত 12টা মানে 30-20 বছর আগে আসলে প্রায় 7টার দিকে সবাই ঘুমিয়ে যেত, তো নক করলো, নক করার পর হুজুর বের হলো, বললো যে হুজুর একটা ডেড বডি আছে, জানাজা দিতে হবে, কবর এখানে দিব। তো হুজুর বলে যে আজকে রাতটা পার করুক, কালকে রাত্রে কালকে সকালে দেন। বলেন না হুজুর, আপনি যদি এখন সিচুয়েশন না দেখেন বুঝবেন না। তো হুজুরকে কবরস্থানের আপনার ওই কবরস্থানটার আশেপাশে কোনো বাউন্ডারি ছিল না, বেড়া দিয়ে কোনো মতো একটা বাউন্ডারি দেওয়া আছে, ছোট গেট আছে আর কি। ওই গেটটা, ওই গেটটা আপনার কোনো লোহার তৈরি গেট না, নর্মাল একটা গেট বেড়া দিয়ে তৈরি। তো ওটা সরিয়ে এসে আসলো, সামনে আসার পরে দেখলো যে হ্যাঁ আসলেই ডেড বডিটার অবস্থা খুব খারাপ, দুর্গন্ধ আসছে, কিন্তু হুজুর ডেড বডিটা দেখেন নাই। তো দুর্গন্ধ আসে বলছেন হ্যাঁ আপনারা এটার দাফন কাফনের ব্যবস্থা করেন এখনই, এটা তাড়াতাড়ি কবরস্থ করা উচিত, ইসলামিক নিয়ম অনুযায়ী খুব তাড়াতাড়ি কবর করে দেওয়া উচিত মুদ্রাকে আর কি। তো ব্যবস্থা করার জন্য এখন তো আমি যে খায়রুল চাঁদার কথা বলছি সে অত ফিনান্সিয়ালি সলভেন্ট না, তো তার আশেপাশের লোকজনের হেল্প লাগবেই। তো টাকা পয়সার মোটামুটি কোনো মতে কালেক্ট করে, যেহেতু উনি কবরখানা আর অনেকের পরিচিত, একটু শহরের দিকে যেতে হবে যেখানে আপনার কাফনের কাপড় সুরমা বা যে সব জিনিসপত্র লাগে কবরস্থ করার জন্য একজন মুসলমান মানুষকে, সেই সব জিনিসগুলো আপনার দূরে দূরে গিয়ে নিতে হবে। তো ওই সাইফুলের যে রিক্সা ওইটা করে ওনারা যায়, এবং যারা সাহায্য করে তাদের মধ্যে একজন যায়, বাকিরা কেউ যেতে রাজি হয় না, টাকা দিয়ে দেয় না, তোমাদের রাখো কবরস্থ করো। তো ওনারা আপনার শহর থেকে জিনিসপত্র মানে দোকানটা জোর করেই খুলে জিনিসপত্র নিয়ে বা কবরস্থানে আস্তে আস্তে রাত্রে সাড়ে দেড়টা দুটা বাজে, তো আসার পরে কোনো মতে কাপড় দিয়ে, কারণ ওনারা আছিলই মাত্র চারজন, হুজুর ছিল আর দু তিনজন মানুষ ছিল, তো চারজন মিলে কাপড় দিয়ে কোনো মতে ঢেকে লাশটাকে গোসল করানোর জন্য হুজুর ওদের ওনার হেল্প চায়, এবং গরম পানির ব্যবস্থা করার পর সব কিছু শেষ করবার পর হুজুর বলে যে না তোমরা এখনই কবর খুঁড়ো না, আগে ওনার এটা ডেড বডিটা গোসল করানোর ব্যবস্থা করো। তো সবাই হেল্প করে, ডেড বডিটা গোসল করানোর সময় যখন লাশটা খাটিয়ায় তোলা হয় তখন যখন কাপড়টা সরানো হয় তখন হয় মানে সবাই সবাই এটা দেখে মানে দূরে সরে যায়, এরকম অবস্থা যে আপনার বুকের মধ্যে যে হার্ট যে জায়গাটা আছে সেই জায়গাটা গর্ত করা, পুরোটাই গর্ত করা, তো এবং পেটের ভেতরেও দু তিনটা গর্ত করা, এবং পুরো মুখের মধ্যে ফোসকা উঠে আছে। হুজুরও মোটামুটি একটু আচমকা হয়ে যায় এরকম একটা ডেড বডি দেখে, এবং যারা ওইখানকে উপস্থিত ছিল তারাও মোটামুটি আচমকা হয়ে যায়, এবং যে সাইফুল যাকে যে আপনার খায়রুল চাচাকে নিয়ে এসছে এই অবস্থা ও চিন্তা করে তাহলে মহিলার এই ডেড বডি তাহলে আজকের না ডেড বডি অনেকদিন আগের বা কিছু একটা, এতদিনে কি করছে, তো জিজ্ঞেস করার জন্য ওই লোকটা সাইফুল বাইরে যায়, গিয়ে ওই মহিলার সাথে কথা বলার জন্য চেষ্টা করে এবং বলে যে আপনারা গোটা ডেড বডি গোসল করাতে থাকেন আমি আসতেছি। উনি বেরিয়ে দেখে যে ওই মহিলা এখানে নাই, একটু আগে তো কাজ ছিল, ইভেন ওরা যখন শহরে গেল এক দেড় ঘন্টা ওয়েট করলো তখন পর্যন্ত মহিলা এখানে ছিল, যখন গোসল করানোর জন্য খাটিয়াতে তোলা হয় তখনই যখন বলে যে আপনার গোসল করানো আমি আসছি, বেরিয়ে গিয়ে দেখে মহিলা ওইখানে নাই, মানে আশেপাশে অনেক টর্চ মেরে হানিকেন দেয় দেখে দেখার চেষ্টা করে ওই মহিলাকে ওখানে পাওয়া যায় না। তো উনি আবার গোসল টোসল করানোর পরে লাশটাকে নর্মাল ভালোভাবে গোসল করে, হুজুর গোসল করানোর পরে খাটিয়াতে কাফনে কাপড় পেঁচিয়ে সুন্দর করে রেখে বলে যে ঠিক আছে এবার কবর খোঁড়ো, খায়রুল চাচাকে বলে কবর খুলতে, এবং লাস্ট একদম কবরস্থানটার একদম লাস্টের দিকে কবর খোঁড়া হয়। কবর খোঁড়া অবস্থায় তো বলে যে আমি একা পারবো না, তোমাদেরও হেল্প লাগবে, তো দু তিনটা কোদাল ওখান থেকে নিয়ে ব্যবস্থা করে কবর খুঁড়তে থাকে। এমন সময় ওই কবর খোঁড়ার পার্টিসিপেশনে আপনার সাইফুল ছিল না, তো সাইফুল দাঁড়িয়ে ছিল কবরের পাশে, এবং পশ্চিম দিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় তো খায়রুলের হাতে একটা টর্চ ছিল, ওইটা দিয়ে ও চারপাশে দেখতে থাকে, এবং ডেড বডিটা থাকে কিন্তু ওই মসজিদের সাথেই, ওই কবর মানে কবর যেখানে খোঁড়া আছে ওই জায়গায় ডেড বডিটা ছিল না। তো ও একটু ও টর্চটা হঠাৎ করে মানে, তো কথাবার্তা বলতে বলতে হারিকেন ছিল সামনে, টর্চ মারে এবং দেখে যে দূর থেকে টর্চ মারে, একটু আগে তো মহিলাটাকে পাচ্ছিল না, তো মসজিদের পিছনে আবার ওই মহিলাটাকে সে টর্চে দেখতে পায়। তো ওই মুহূর্তে সে পাশে যে দুজন লোক ছিল তাকে বলে দেখ ওই যে মহিলাটা দেখা যাচ্ছে, একটু আগে তো আমি গিয়ে পাই নাই, তো টর্চ মারার পরে ওদেরকেও দেখতে বলে টর্চের মধ্যে দিয়ে, কিন্তু ওই দুইটা লোকও দেখে না। তো ওর কাছে খুবই আজব লাগে ব্যাপারটা, এবং আবার খায়রুল চাচা যে কবর খুঁজছে ওকে বলে যে চাচা দেখেন ওই যে দেখা যাচ্ছে একটু আগে কিন্তু আমি ওদের পাই নাই, বলে কোথায়, বলে এই যে টর্চ দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তো বলে কই আমি তো দেখতে পাচ্ছি না। তখন ও খুবই ভয় পেয়ে যায়, বলে দাঁড়ান আমি দেখতেছি, তো দৌড়ে ওই মুহূর্তে ওই মাথায় যায় আর কি, ওই মাথায় যাওয়ার পর যেতে যেতে দেখে যে আবার ওই মহিলাটা নাই। তো লাশটাকে ওখানে কবরস্থ করা হয়, কবর কবর দেওয়া হয়, কবর সামনে মাথায় কবর দিয়ে কবর উপর দিয়ে নারিকেল পাতা পাতা দিয়ে ওরা চলে আসতে থাকে। তো যেহেতু রাত তখন অনেক হয়ে গেছে, ফজরের আগ মুহূর্তে আর কি, তো সবাই উজু করে নামাজ পড়ার জন্য রেডি হবে, তো বলছে আমি বাড়ির দিকে যাবো, খায়রুল বলছে, তো ও বলছে যে ঠিক আছে আপনাকে আগায় দিয়ে আসি। তো আগায় দেওয়ার পর খায়রুলকে বাড়ি দেওয়ার পরে, বাড়িতে পৌঁছে দেওয়ার পরে যে দুজন লোক ছিল ওদেরকেও বাড়িতে পৌঁছে দেওয়া হয়, দিয়ে লাস্টের দিকে যখন সাইফুল একা বাড়ির দিকে যাচ্ছিল ঘটনা ঘটে ওই সময়, ওই বাড়ির দিকে যাওয়া অবস্থায় সামনে একটা মহিলা পড়ে, ওই মহিলাটাই পড়ে, এবং মহিলাটা বারবার ওকে বলতে থাকে যে বুঝছিস নাকি বুঝছিস, তখনও পর্যন্ত বলে এই তুই তোমাকে তো অনেকক্ষণ ধরে খুঁজলাম তোমাকে পাইলাম না কেন, তোমাকে আমি একবার দেখলাম না, কি সমস্যা কি, এটা বলার পর মহিলা আবার হুদা হয়ে যায়। এবং বাড়ি পর্যন্ত যেতে যেতে ঠিক এরকম ভাবে বারবার ওনাকে কিছুক্ষণ পরপর ইন্টারভেলে বলছে যে বুঝছিস, পিছন থেকে হঠাৎ করে বলছে বুঝছিস, আবার সামনে থেকে হঠাৎ করে বুঝছিস। ও তখন খুব ভয় পায় যে আসলে মনে হয় ওর সাথেই কিছু একটা করছে। ও এখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর চারপাশে ওর আশেপাশে ঘরে দরজা নাড়ে, ওর বাবা মার ঘরে দরজা নাড়ে, ভাই বোন দরজা নাড়ে, ভাই অভি বের হয়, বাবা মা বের হয়, বের হওয়ার পর কি হয়েছে মানে কি আমার সাথে এই যে মহিলাটা একটু আগে একটা ছেলেকে অবস্থা করে আসছে, ওর মাটাই আমাকে ডিস্টার্ব করতেছে। তো চারপাশে লাইট মারে এবং লাইট মারার পর দেখে যে আসলে কেউ নাই তখন পর্যন্ত। তো এই ঘটনার প্রায় 2 বছর পর সাইফুল ওরকম ভাবে আপনার রেড রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। 2 বছর পরে রোড অ্যাক্সিডেন্ট, এরপর থেকে আর কোনোভাবে জিনিসটা বের হওয়া হয়নি যে আসলে এই ঘটনাটা কেন ঘটেছে বাকি।
অনেক ধন্যবাদ আলিফ আপনাকে আপনার চমৎকার ঘটনার জন্য, এবং ঘটনাটা যেন আমি মানে দেখতে পাচ্ছিলাম এরকম মনে হচ্ছিল যতক্ষণ যখন শুনছিলাম আর কি। তো যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত আছেন এবং বাকি সময়টা থাকবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিভাবে আমাদের SMS করতে হবে নিয়মটা আরও একবার বলে দিতে চাই। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অ্যাপ্লিকে টাইপ করুন FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অবশ্যই জানিয়ে দিন কোন ঘটনাটা আজকে সবচাইতে বেশি ভালো লেগেছে আপনার কাছে। আর যদি আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি আপনার মনে রাখতে হবে। ইমেইল অ্যাড্রেস ইস bhutfm@radio40.fm, স্পেলিং কি বলে দিই, bhutfm@radioforti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনের সবচাইতে ভয়ের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। শুরুতে প্লিজ উল্লেখ করুন যে আপনি কি চান যে স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করবেন, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলছি আপনি ঘটনাটি লিখে না পাঠিয়ে সরাসরি অডিও ক্লিপ আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা সেটা সিলেক্ট করে ডেফিনেটলি প্লে করব। একটা ছোট্ট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পর আমরা আবারও ফিরে আসবো। সো আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Haunted by Airtel.
আমার সাথে থাকুন। আমার সাথে এখন জয়েন করেছেন আরো একজন অতিথি, যিনি এসেছেন ফার্ম গেট থেকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন।
হ্যালো লিসেনার্স, আমি ভিক্টর গোমেজ, আমি এসেছি ফার্ম গেট থেকে। রোজার ঈদের আগে আর কি, তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো রোজার ঈদের জন্য আমাদের অ্যাক্টর প্রোডাকশন হাউস থেকে আমরা একটা নাটক তৈরি করছিলাম, নাম হচ্ছে ফ্রেন্ডশিপ। তো নাটকের জন্যই একটা আমাদের যে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের প্রয়োজনে আমাদের একটা বাইকে শুটিং করতে হয় যেটা নাকি একটু পুরনো দেখতে হবে। তো অ্যাজ ইট ইজ আমার এক ফ্রেন্ডের বাসা মিলে যায়, তার আউটলুকটা ওরকম। তো আমি ফ্রেন্ডকে বলি, ফোন দিই যে দোস্ত তোর বাসায় কি একটু শুটিং করতে পারবো। তো ও বলে ঠিক আছে দোস্ত, সমস্যা নাই, তুই করবি, ব্যাপার না, তোর ইউনিট নিয়ে চলে। যথারীতি আমরা যাই শুটিং ইউনিট নিয়ে, পুরা ইউনিট কাজও করি ঠিক মতো, সব কিছু ওকে হয়ে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে এডিট করতে গিয়ে, এডিট প্যানেলের যে আমাদের যে এডিটর আছেন তিনি আমাকে ফোন দেন, যে বলেন ভাই একটু আসেন। আমি বললাম কেন, ওখানে প্রবলেম হয়েছে? বলে না একটু আসেন, একটু দরকার আছে, একটু আসেন প্লিজ। তো আমি সব কাজ রেখে আমি এডিট প্যানেলে যাই, গিয়ে দেখি ও এডিট করতেছে। তো আমাকে বলে কি ভাই লাস্টের যে তিনটা সিকোয়েন্স নিয়েছেন, এই তিনটা সিকোয়েন্সের যে প্রিন্টটা এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে। তো আমি তো টোটালি অবাক যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে আসে, ইম্পসিবল। কারণ আমরা যে শ্যুটিং করছি, শ্যুটিং করার সময় আমাদের মিনি স্ক্রিন থাকে টেস্ট করার জন্য, তখন তো সব ঠিক ছিল। ইভেন ক্যামেরা অপারেটিং আমি করছি, প্লাস আমার যে কোঅর্ডিনেটর ছিল তারা করছে, ক্যামেরাম্যান করছে, তখন তো কোনো ভুল হওয়ার সম্ভাবনা ছিল না। এক হইতে পারে টেকনিক্যাল প্রবলেম, যে ক্যামেরা হয়তো কোনো মুড চেঞ্জ হয়ে গেছে, সেটারও কোনো মানে পসিবিলিটি নেই, ইম্পসিবল একটা ব্যাপার। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করে, আমি আর আমার এডিটর অনেক চেষ্টা করে জিনিসটাকে কালারিং করার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হলো না। তো দেন আমি আমার ওই যে ফ্রেন্ডের বাসায় আমরা শুটিং করেছিলাম, ওই ফ্রেন্ডকে ফোন দিলাম যে দোস্ত একটু প্রবলেম হয়ে গেছে, আমাদের তোদের বাসাকে আরেকটু দিতে হবে, আমাদের আরেকটু শুটিং করতে হবে। তো ফ্রেন্ডটা বললো যে কেন রে, কোনো প্রবলেম হয়েছে? তো আমি বললাম যে হ্যাঁ রে, বলিস না, একটা প্রবলেম হয়ে গেছে, তোদের বাসিতে শুটিংটা করা হয়েছে, ওইটার ফুটেজগুলো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে। তো ও মানে একটু অবাক হয়ে বললো, আমি জানতাম এরকম কিছু একটা হবে। তো আমি বললাম কি জানতে, কি বল আমাকে, খুলে বল। তো বললো যে আসলে বললে তো তুই বিশ্বাস করবি না, আর বললে বলবি যে চাপাতিটাই আসলে হয়েছে কি, আমাদের এই বাসাটায় প্রায় প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়, যা আসলে এখনকার মানুষ বিশ্বাসও করতে চায় না, শুনলেও বলবে যে মানে মিথ্যা বলতেছি। তো আমি বললাম যে কীরকম প্রবলেম হয় তোদের বাসা? তো ও বলল যে আমাদের যে লাস্ট যে দুইটা রুমে তোরা শুটিং করছো, এই দুই রুমের মধ্যে তো যে ফার্নিচারগুলো আছে এগুলো রাতেরবেলা টাঁটকে যেন বা কারা যেন টাঁটানি করে, এবং অনেক অনেক সাউন্ড হয়, এবং দরজা খুলে দেখলে দেখা যায় কেউ নেই। কিছুদিন আগে আমরা এই রুমটা ইউজ করতাম আমাদের থাকার জন্য, কিন্তু এই যন্ত্রণার জন্য আমরা কেউ এই রুমে থাকি না, কারণ দেখা গেছে যে আমরা যখন রাতে ঘুমাই মধ্যরাতে কে বা কারা যেন আমাদের খাট ধরে ঝাঁকাঝাঁকি করে, আসবাবপত্র টানাহেস্তা করে, মানে নানান ঝামেলা হয়। এই জন্য আমরা এই দুই রুমটাকে আমরা থাকি না, আমরা সবসময় তালা বন্ধ করে রাখি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওদের বাসা যে পানির যে বাথরুমের যে পানির কলটা, মানে এখান দিয়ে কে বা কারা যেন মানে মধ্যরাতে দেখা যায় পানির কল অটোমেটিক খুলে গেছে, আবার বন্ধ হয়ে যায়, লাইট ফ্যানের সুইচও সেম কাহিনি করে, হঠাৎ হঠাৎ বন্ধ হয়, হঠাৎ হঠাৎ চালু হয়ে যায়, মানে খুবই মানে মানে একটু খারাপ পরিস্থিতির সম্মুখীন হতো। তো তোদের যে প্রবলেমটা হয়েছে এটা আগে থেকেই জানতাম আমি, এর জন্য তোদেরকে বলি নাই যে তোরা ইয়াকুল নাইন করবি। তো আমি বললাম আচ্ছা তোর সাহায্য কী করবো বল আমাকে, বলে কি যে তুই কাজ কর, তুই অন্য জায়গায় দেখ, আসলে আমাদের বাসায় যদি আবার কর তাহলে কিন্তু তোদের প্রবলেম আমারও হইতে পারে। তো একদিকে চ্যানেলে চাপ ছিল বিধায় আমাদের ওই শুটিংটা অন্য একটা লোকেশনে নিতে হয়েছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার চমৎকার ঘটনার জন্য, এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যদিও এই এখন যে ঘটনাটি আমি শোনাবো সেই ঘটনাটি যিনি আপনাদের সাথে শেয়ার করেছেন মানে আমাদের সাথে শেয়ার করেছেন তিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত নেই, তার ঘটনাটি আমি পড়ে শোনাবো এবং আমি পড়ে শোনাচ্ছি ঠিক যেভাবে তিনি বলেছেন। সাগর মগবাজার পূর্ব নয়াতলা থেকে আমাদের এসএমএস পাঠিয়েছেন এবং তিনি বলেছেন, হ্যালো রাসেল ভাই, আমি জানি সবসময় ভালোর দলে, আমিও সবসময় ভালো থাকতে ট্রাই করি, যদিও কোনো কোনো সময় এটা সম্ভব হয় না। আমি সাগর এবং আমি বাইক চালাই ছোটবেলা, এবং আমি সাগর নামেই সবার কাছে পরিচিত। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আমার এক ফ্রেন্ডের মামার সাথে, তার নাম লিটন। ঘটনাটি তার মুখে শোনা, তার ভাষায় ঘটনাটি ছিল এমন। আমি তখন ক্লাস 9 এর ছাত্র, আমাদের বাসা ছিল ঢাকার রামপুরায়। একবার শীতের সময় আমি আমার বাবা মার সাথে আমার নানা বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে বেড়াতে যাই। সে বছর খুব শীত পড়েছিল। আমার মামাতো ভাই বোনরা ও তাদের বন্ধুরা সহ আমরা প্রায় 10-15 জন প্রতি রাতে আড্ডা দিতাম। একদিন কথা ওঠে যে কার সাহস বেশি, ঢাকার মানুষের না গ্রামের মানুষের। আমি বলি ঢাকার মানুষের। এই নিয়ে প্রায় অনেকক্ষণ কথা কাটাকাটি হয়। কথা বলতে বলতে রাত তখন 11টা। তখন সিদ্ধান্ত হলো আমাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে একটা বট গাছ আছে, সেখান থেকে আমার মামাতো ভাই নাবিল একটা কাগজ রেখে আসবে এবং আমাকে ওই কাগজটা নিয়ে আসতে হবে। তারপর আমরা একটা কাগজে সবাই কিছু একটা লিখলাম, তারপরে কাগজটা একটা প্লাস্টিকের বোতলে ভরে নাবিলকে দিলাম। নাবিল বোতলটা নিয়ে একা চলে গেল। নাবিল ফিরে এসে আমাকে বলল যে সে কাগজটা কোথায় রেখেছে এবং আমাকে একা যে বোতলটা নিয়ে আসতে হবে এবং ওই জায়গা থেকে নিয়ে আসতে হবে। নাবিল ফিরে আসলো 2 ঘন্টা পর এবং এসে সে বলল যে বটগাছের নিচে সেই বোতলটা রাখা আছে। বটগাছটা আমার খুব পরিচিত, খুব সুন্দর বলে আমি ওই বটগাছটা অনেক পছন্দ করি। আগে বলে নেওয়া ভালো যে আমাকে বটগাছ পর্যন্ত মানে আমাকে বদগাছ পর্যন্ত যেতে হয়নি। এই ঘটনা নিশ্চয় আমরা আগে কখনো শেয়ার করিনি, এই ঘটনাটা মানে শেয়ার করা হয় নাই। এবং তারপর একটা খেলার মাঠে আচ্ছা যেভাবে লিখছেন যে আমাকে বটগাছ পর্যন্ত যেতে হয় এবং আমাকে ফার্স্টে একটা ধানের জমি পার করতে হয় এবং তারপরে এক কিলোমিটার সেই ধানের জমিটা এক কিলোমিটারের বেশি বড়, তারপর একটা খালের একটা খেলার মাঠ এবং তারপরে বটগাছ। যাই হোক, আমরা অনেক সাহস নিয়ে রওনা দিই এবং কিছুক্ষণ যাবার পর আমাকে একটা ছেলে পিছন থেকে ডাক দেয়। আমি তাকে চিনতে পারি, ওর নাম বেলাল। আমি লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন ওর সাথে আমার পরিচয় হয় এবং ছেলেটি খুব ভালো এবং সবসময় হাসি খুশি থাকতো। ও আমাকে বলে যে আমি তোমার সাথে যাব, কেউ জানতে পারবে না, এত রাতে তুমি একা যাবা, আমি তোমার সাথে যাই। আমি বললাম ওকে চলো। তখন বাজে রাত 1:30, আমি ওর সাথে কথা বলতে বলতে ওই বটগাছের কাছে যাই এবং সেখানে গিয়ে একটা বোতলটা খুঁজে পাই। তারপর আবার আমরা কথা বলতে বলতে চলে আসতে শুরু করলাম এবং ওর সাথে যেখানে দেখা হয়েছিল ঠিক সেখানে আসার পর ও আমাকে বলে যে ওকে এখন যেতে হবে। আমি বললাম তুমি আমার সাথে চলো, আমার বাসা চলো, এখানে ওখানে তো সবাই আছে। ও তখন বলল যে আমি যদি তোমার সাথে যাই তাহলে সবাই বুঝে যাবে যে আমি তোমার সাথে ছিলাম। তারপর আমি বাড়ি চলে আসি এবং তারপর যা ঘটে তা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। সবাই আমায় দেখে হাসে এবং বলে যে ভীতু 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 ভীতুর ডিম। আমি তখন কিছু বুঝি না, আমি বলি যে কি হয়েছে। ওরা তখন বলে যে বিশ মিনিটে ভয়ে চলে আসলা। আমি তখন বলি মানে কি। তখন ওরা বলে যে ঘড়ি দেখো, তুমি 1:30 গেছো, এখন বাজে 1:50। আমি অবাক হয়ে যাই। তারপর আমি বোতলটা রেখে বোতলটা দেখাই, এইবার ওরা অবাক হয়ে যায়। বোতলটা খুলে কাগজটা বের করি, সবাই দেখে যে ঠিক ওই কাগজটাই আছে। তারপর আমি সব খুলে বলি। বেলালের কথা শোনাতে সবাই আমার দিকে খুব বড় বড় চোখ করে থাকায় তারপর আমি জানতে পারি যে প্রায় 7 মাস আগে বেলাল রহস্যজনকভাবে মারা যায়। আমরা খুব ভয় পেয়ে যাই, সবাই খুব ভয় পেয়ে যাই এবং তারপর আমার খুব জ্বর আসে, সেই জ্বর নিয়ে আমাকে ঢাকা ব্যাক করতে হয়। এই ছিল আমার ঘটনা এবং যে লিটন মামা তার ভাষায় এভাবেই তিনি লিখেছিলেন এবং যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। সুলতান মাহমুদ বসুপাড়া খুলনা থেকে আমাদের সৃষ্টি এই ইমেলটি করেছেন। আমি জানি না যে ঘটনাটি আগে পড়া হয়েছে তিনি। যাই হোক, আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেকে SMS করছেন, সেই SMS গুলো আমি পড়ে ফেলতে চাই। তবে সেই SMS পড়ে ফেলার আগে একটা ছোট ব্রেক নিতে হবে। আচ্ছা, কিছু SMS পড়ি। তাজ আমাদের লিখেছেন যে ঘটনাটা অসম। আমাদেরকে ইশরাত জাহান SMS করেছেন আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে। এবং এছাড়াও আমাদেরকে SMS করেছেন আমির শাহিন ভুঁইয়া এবং তিনি বলছেন যে হ্যাঁ ভাই, ফার্স্ট স্টোরিটা এবং আরিফ ভাইয়ের স্টোরিটা ভালো লেগেছে তার কাছে। শাহ পরানা আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আসাদ মনি, আমাদের শাউন SMS করেছেন পশ্চিম নাকালপাড়া থেকে। এছাড়া আমাদেরকে ফাইম SMS করেছেন এবং তিনি বলছেন যে বেস্ট এপিসোড টিল নাও। আমাদেরকে দীপ SMS করেছেন এবং তিনিও আলিফের প্রশংসা করেছেন। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি যে SMS করেছেন এছাড়াও অজিল চট্টগ্রাম থেকে। আমাদেরকে কবির জিনজিরা থেকে SMS করেছেন, নদী আমাদের SMS করেছেন, কেয়া চিটাং থেকে SMS করেছেন, রুসাফি আমাদের SMS করেছেন ফার্মগেট থেকে, টুম্পা সিলেট থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে মৌ SMS করেছেন, সেরকম নিলয় ফয়সাল আমাদের SMS করেছেন আমাদেরকে আলামিন SMS করেছেন, আমাদেরকে জাহির সাব্বির মিরপুর 10 থেকে, বাবুল লক্ষ্মীপুর থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, যেমন তন্ময় SMS করেছেন গ্রিন রোড থেকে। এছাড়া আমাদেরকে দীপ SMS করেছেন ফাহিম SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি আসাদ রাজশাহী থেকে, পিয়াস ধানমন্ডি সাতের থেকে, তাজ আমাদের SMS করেছেন আমাদেরকে, এছাড়াও FM সামথিং আমাদেরকে, অর্পি SMS করেছেন মিরপুর 14 থেকে, ফিরোজ আমাদের খুলনা থেকে SMS করেছেন, শামীম আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন ফার্স্ট এবং লাস্ট ঘটনা তার কাছে খুব ভালো লেগেছে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকে, আসাদ SMS করেছেন আলামিন এবং তিনি বলছেন সব ঘটনাগুলোই ভালো হয়েছে। যাই হোক, আপনারা যদি SMS পাঠাতে চান তাহলে SMS কিন্তু করতেই পারেন এবং SMS পাঠানোর নিয়মটা নিশ্চয়ই জানেন। আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আপনারা যদি চান যে আমাদের কাছে কোনো ঘটনা শেয়ার করবেন আমাদের সাথে তাহলে যেটা করতে হবে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে এবং ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভূত FM@ লিঙ্কে বলে দিচ্ছি bhwtfm@radioforty.fm। চলুন একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসি। স্টে টিউনড রেডিও ফুটবল অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটবল। শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি ঘড়িতে, সময় রাত 1:48। আমি রাসেল আছি সাথে এবং আজকের অতিথিরা আমাদের সঙ্গে এখন আছেন। যদিও হাতে আর সময় নেই, কিছু এসএমএস করে ফেলতে চাই। আমাকে ডক্টর জুবায়ের বসুন্ধরা থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরিফিন সানি। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সুমন, আমাদেরকে এসএমএস করেছেন তাসনিম। এছাড়াও দেখতে পাচ্ছি রিপোর্ট আমাদের এসএমএস করেছেন, ইয়াসিন আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে মৃণাল তালুকদার এসএমএস করেছেন, সবাই প্রশংসা করছেন বিভিন্ন ঘটনার। আমাদেরকে এসএমএস করেছেন নূর চন্দ্র, লিখেছেন যে আজকের ঘটনাগুলো আনকমন। আমাদেরকে শুভ্র এসএমএস করেছেন হিলালপুর থেকে। আমাদেরকে ছাড়াও চাঁদপুরের পড়তে পারলাম না, স্পেস আমাদের অঞ্জন আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে তন্নি আকবর মিরপুর থেকে, তিনি লিখছেন যে একটু ভয় লাগছে, ঘটনাগুলোর একটু চিন্তা করতে থাকলে আমার মনে হয় যে বাকি রাত্রে আপনাদের সবার ভালোই যাবে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তমা ফার্মগেট থেকে। আমাদেরকে আলামিন এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা অনেকেই ফ্রম খুলনা, আমি কি বলবো এসএমএস। আচ্ছা আমাদেরকে এসএমএস করেছেন লোপা, এসএমএস করেছেন রাকিব সিংহা নাটোর থেকে। এছাড়া আমাদেরকে নীলা এসএমএস করেছেন তেজগাঁও থেকে এবং তিনি বলছেন যে আজকে অনেক ভয় লেগেছে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ভূতরাজ, ওকে। আমাকে আমির শাহিন এসএমএস করেছেন প্রত্যয়। এছাড়া আমাদেরকে সুজন এসএমএস করেছেন, আল জামান আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে আপুলিয়া এসএমএস করেছেন, আরও অনেকে এসএমএস করেছেন। আর আজকে আসলে আর এসএমএস করার সময় সেভাবে নেই, আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে প্রতিনিয়তই আপনাদের সাথে ঘটনা তো ঘটেই, সেই ঘটনা আপনারা পাঠিয়ে দেন। এছাড়াও আপনাদের এলাকাতেও কিন্তু এরকম অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো বহুদিন ধরে চলে এসেছে, বা আপনারা জানেন যে আপনাদের এলাকায় কোনো একটা বাসা হয়তো হন্টেড, যেটা পরিত্যক্ত, কোনো একটা স্কুল কলেজ বা কোনো একটা মাঠ, খেলার মাঠ, কোনো একটা গাছ, এরকম অনেক কিছুই থাকে যে জানিয়ে অনেক ধরনের ঘটনা থাকে। আমরা এরকম ঘটনা খুব বেশি খুঁজছি এবং আপনারা যদি সেরকম ঘটনা আপনাদের এলাকার পরিচিত পরিমাণে প্রচলিত কোনো ঘটনা যদি আমাদেরকে পাঠান তাহলে আমরা সশরীরে সেখানে গিয়ে হাজির হব। যেমন আমাদের একটা সিলেটের চা বাগানে রিসেন্টলি আমরা একটা প্ল্যান করেছি যে আমরা যাব এবং সেখানে গিয়ে ঘটনাগুলো কালেক্ট করে নিয়ে আসবো। সো আপনাদের এলাকাতেও আমরা যে কোনো সময় চলে যেতে পারি। আপনারা ঘটনা পাঠাচ্ছেন কিন্তু এইটা খুবই জরুরি যে আমরা সবাই মিলে সেখানে গিয়ে আপনাদের সেখানেই যে সমস্ত ঘটনাগুলো প্রচলিত সেই ঘটনাগুলো কালেক্ট করে নিয়ে আসতে চাই। সো আপনারা যারা এই ব্যাপারে আগ্রহী তারা অবশ্যই 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 আমাদেরকে জানাতে পারেন যে কোথায় কোথায় আমরা যেতে পারি, আপনার এলাকায় কোন ঘটনা রয়েছে, যে ঘটনাটা আসলে অনেক মানে রোমহর্ষক এবং যে ঘটনা শুনলে সবার অনেক বেশি ভয় লাগবে, এই ধরনের ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান। আমরা আপনাদের অবশ্যই আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আর জানিয়ে দিই কীভাবে আমাদেরকে ইমেল করতে হবে, কারণ ইমেল যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের আর সামনের সপ্তাহে আসা হবে না। ইমেলটা খুব বেশি জরুরি। আর সেটা হচ্ছে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhwtfm@radioforty.fm। আমি আরও একবার স্পেলিংটি বলে দিই bhwtfm@radioforty.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের শ্রেষ্ঠ ঘটনাটি পাঠিয়ে দিন যেটা সবচেয়ে বেশি ভয়ের। এবং কীভাবে পাঠাতে হবে, সবচেয়ে ভালো হয় যদি আপনি চান যে আমরা পড়ে শোনাবো তাহলে একটা ওয়ার্ড ফাইলে বাংলায় লিখে পাঠাতে পারেন, সেটা আমাদের জন্য পড়া সুবিধা। অনেকে দেখি যে পিডিএফ করে দেন বা জেপিজি করে দেন, দরকার নাই, একেবারে দরকার নেই, ওয়ার্ড ফাইলে দিলেই সবচাইতে ভালো। অথবা আপনারা একদম জাস্ট সরাসরি মেলটা ওপেন করে সেখানে কম্পোজ করে ফেলতে পারেন এবং সেখানে আপনারা যদি চান যে আপনারা এখানে এসে শেয়ার করবেন তাহলে আপনারা চাইলে আপনি যদি বাংলায় কমফোর্টেবল হন বাংলায় জানাবেন, আপনি যদি ইংলিশে কমফোর্টেবল হন ইংলিশে জানাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে আপনি স্টুডিওতে এসে আপনার নিজের ঘটনা নিজে বলবেন। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা অনুগ্রহ করে ঘটনা না পাঠিয়ে সরাসরি অডিও ক্লিপ পাঠান, যদি সেটাকে তার সঙ্গে সঙ্গে আমরা প্লে করে ফেলবো। আজকে রাতে আর কোনো কথা হবে না, আজকে রাত্রে আমার মনে হয় যে যথেষ্ট ভয় পাওয়া পাওয়া হয়েছে। কথা হবে আবারও আগামী শুক্রবারে ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা ফুর্তির সাথে থাকবেন, সেটা আশা করছি। আজকের মতো আমাদের সবার পক্ষ থেকে এখানেই টাটা।
This track was downloaded from FusionBD.com.